exclusively on FusionBD.com.
FM, the night comes alive with grounding form.
Yes, the night comes alive with coming phone শুনছেন সব সময় বেজে 48.5 FM. আমি রাফেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকে অতিথির আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফরিদাসমে, এবং আশা করছি আপনারা সবাই একটা সপ্তাহ ভালোই ছিলেন। আজকে সারাদিন ঢাকায় বেশ মেঘলা মেঘলা ছিল, যদিও ঠান্ডা নেই, এবং আমরা যেটা জানি যে মোটামুটি মাঘ মাসের মাঝামাঝি সময়, বাট ঠান্ডা তেমন একটা নেই ঢাকায়। মাঝখানে কয়েকটা দিন পড়েছিল এবং আবার চলে গেছে, বাট আমি বিশ্বাস করি যে ঢাকার বাইরে সব জায়গাতেই ঠান্ডা আছে, সেটা আমি বিশ্বাস করি। এবং সেই জন্য আপনারা অবশ্যই অনেক বেশি এনজয় করবেন আজকে প্রথমে এই বিষয়ে শোনা সন্দেহ নেই। আর ঢাকাতেও খুব কমফোর্টেবল ওয়েদার, সো ঢাকা যারা রয়েছেন শীতের রাত বলতেই পারি আমরা, এবং শীতের রাতে জমজমাট একটা এপিসোড নিয়ে আবারও ফিরে এলাম সপ্তাহ শেষে। এবং আজকে আপনাদেরকে জানিয়ে দিয়ে শুরুতে যে কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে, আমাদের যদি আপনারা SMS করতে চান, SMS করার নিয়ম কী হচ্ছে, মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI, ফুর্তি স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radiofurti.fm, উইচ ইজ bhutasam@radiofurti.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। অনেকের এক্সাম চলছে, আই নো, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা আপনাদের কাছ থেকে যে ঘটনাগুলো যে পরিমাণ পাই সেই পরিমাণ ঘটনা পাচ্ছি, বাট সেই পরিমাণ ভালো ঘটনা পাচ্ছি কিনা এই বিষয়ে সন্দেহ আছে। আমাদের আরেকটু ভালো ঘটনা পাঠাতে হবে, সেটা আমাদের সবার কাছে অনুরোধ। আর আমাদের ফেসবুকে যদি আপনারা আসতে চান, আমাদের ফেসবুকে এসে দেখতে পারেন কারা আজকে পার্টিসিপেট করছেন আমাদের এপিসোডটিতে, এবং সেই সাথে ভূতত্ব যে পোস্ট রয়েছে সেই পোস্টে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, জানাতে পারেন আপনার কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না, এই সমস্ত কিছু। আমরা সরাসরি চলে যাব ঘটনায়। ঘটনা আজকে আমাদের যারা অতিথিরা রয়েছেন কিছুক্ষণের মধ্যে আসলে তারা পরিচিত হবেন, সবার সাথে অলরেডি আপনারা পরিচিত। এবং আজকের ঘটনাগুলো যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে একটা ছোটো ঘটনা দিয়ে শুরু করি, তারপর একটা বড়, তারপরে আরও বড়, এভাবে ধীরে 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 এগিয়ে যাই। এবং আশা করছি আজকের এপিসোডটি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা শুরুতেই চলে যাচ্ছি ফার্নামের কাছে।
হ্যালো লিসনার্স, আমি ফার্নাম, পুরান ঢাকা থেকে এসেছি। তো প্রথমে যে ঘটনাটা আমি একটু শেয়ার করবো, এই ঘটনাটা আমাকে মাসুদ ভাই বলেছেন। তো এই ঘটনাটা এক্স্যাক্টলি উনি ওনার একজন আঙ্কেলের কাছ থেকে শুনেছেন, এবং মাসুদ ভাইও পুরান ঢাকায় থাকেন, আমিও পুরান ঢাকায় থাকি, এবং ঘটনাটা যার সম্পর্কে বলছি উনিও পুরান ঢাকায় থাকেন। তো ঘটনাটা অনেক আগের, যুদ্ধের আগের সময়কার ঘটনা এটি। তো আমাদের পুরান ঢাকার এখন যেরকম স্ট্রাকচার সেটা ওই সময়টাতে এরকম ছিল না। তো আমি যে ঘটনা বলবো সেটা হচ্ছে লক্ষ্মীবাজার, কাঠের পুল, তারপর সিংতলা নামে একটা জায়গা, তো এরকম লোকেশনের মাঝখানে ঘটনাটা ঘটেছিল। তো আমাদের ওখানে যারা ওখানে লোকাল যারা থাকেন অনেক পুরনো, তারা অনেকেই জানেন যে ওই সিংতলার ওখানে যে একটা রাস্তা ছিল, যে রাস্তাটাকে সবাই একসঙ্গে অনেকে অ্যাভয়েড করতেন, এবং রাস্তাটাতে ওই সময় যেটা ছিল যে অনেক নর্দমার মতো একটা জায়গা ছিল, এবং ওখানে একটা টানেলের মতো ছিল, যে টানেলে দেখা যেত যে সবাই ময়লা আবর্জনা ফেলত, এরকম একটা জায়গা। এবং সচরাচর দিনের বেলাও ওখানে কেউ মানে ওই জায়গাটা দিয়ে যেত না, মানে সবাই এটাকে পরিহার করতো। কিন্তু এখন ঘটনা যেটা হচ্ছে সেটা হলো যে আঙ্কেল ঘটনাটা বলেছেন, উনি যেটা হয় যে একবার এক রাত্রে ওনার বাসার কোনো একজন সদস্য হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েন, এবং যেটা হয় যে উনি যেটা করেন যে ওনার একটা সাইকেল নিয়ে আমাদের আশেপাশে, ওই সময়টাতে তখন এত ওষুধের দোকানও ছিল না, উনি যেটা করেন যে সব থেকে কাছের যে লোকেশন সেটা হচ্ছে মিটফোর্ড হাসপাতাল, তো সেই হাসপাতালের উদ্দেশ্যে ওনার সাইকেলটাকে নিয়ে উনি বের হয়ে যান। এবং ওটা ছিল একটা শীতের রাত, বাইরে ছিল প্রচুর কুয়াশা, এবং একটা মানুষও বাইরে ছিল না ওই সময়টাতে, অনেক আগের ঘটনা, কোনো মানুষও এত রাত্রে চলাফেরা করতো না তখন। তো উনি যখন যেটা উনি চিন্তা করলেন যে উনি সব থেকে যে শর্টকাট যে রাস্তাটা সেটাই সেটা দিয়ে সে যাবেন, এবং সেই রাস্তাটা হচ্ছে ওই গলিটা যে টানেল এবং কিছু ছোটোখাটো নর্দমার মতো কিছু জায়গা রয়েছে সেই জায়গাটা দিয়ে উনি শর্টকাটে বেরিয়ে যাবেন মিটফোর্ডের উদ্দেশ্যে। এবং ওই জায়গাটা ছিল এমন ছিল নাকি যে যে টানেলটার পাশে ছোট যে জায়গাটি ছিল সেই ছোট জায়গাটাতে একটা মানুষ যদি হেঁটেও যায় সেক্ষেত্রে মানে একটু মানে জায়গাটা কমই বলতে গেলে হবে, মানে একটু চিপা জায়গাটা। তো উনি চিন্তা করলো যে সাইকেলটা নিয়ে ওভাবে সে বের হয়ে যাবে, কিন্তু যখন সে গলিটার ঠিক মুখের দিকে আসলো টানেলটা ঠিক যেখান থেকে শুরু ওখান থেকে সে কুয়াশার আড়ালে কিছু দেখতে পেলেন, সেটা হচ্ছে যে হয়তোবা ওই গলিটার শেষ মাথায় কেউ একজন আগুন জ্বালিয়ে দুই তিনজন মানুষের মতো ওখানে শীতের দিনে যেমন আগুন পোহায় বা মানে সেরকম কিছু একটা করছে। তো উনি যেটা চিন্তা করলেন যে উনি দূর থেকে আস্তে আস্তে সাইকেলের বেলটা দিতে থাকলেন যেন মানুষগুলো সরে যায়। সে মনে করেছিল যে হয়তো বা কোনো ওখানকার কোনো লোকজন হবে, কিন্তু এত রাত্রে ওখানে লোকজন থাকার কথা নয়। সে যতই সামনের দিকে এগোচ্ছে এবং সে সাইকেলের বেল দিচ্ছে যাতে ওই জিনিসগুলো সরে যায়, কিন্তু ওগুলো একদমই সরছে না, ওখানেই রয়ে গেছে। কিন্তু যখনই সে 5-7 হাত দূরত্বে অবস্থান করছে তখন উনি যেটা করলেন যে সাইকেলটাকে একসাথে এক পাশে রেখে একদম হেঁটে যেয়ে সামনে দেখা গিয়ে দেখার চেষ্টা করলেন যে কি আসলে। উনি যখন সামনে গেলেন উনি দেখলেন যে এগুলোকে দূর থেকে মানুষের মতো দেখালো, এগুলো মানুষ নয় কেননা এগুলোর পরনে কোনো পোশাক ছিল না এবং এগুলো দেখতে ছিল একদম চিপচিপে কালো বর্ণের, অনেক শুকনা। এবং উনি যেটা বলেন বর্ণনা যেটা দেন যে ওগুলার সে দূর থেকে যেটা দেখে যে মানে হাতগুলো ছিল আপনার বডির থেকে একটু বড় এবং অনেক চিকন, হাতের আঙুলগুলো ছিল অনেক চিকন এবং মাথাটা ছিল বডির তুলনায় অনেক বড় এবং চোয়ালটা ঠিক মাঝখানে মাঝখানের দিক থেকে একদম নিচে নেমে গেছে এরকম একটা কাঠামো। তারপর উনি যেটা করলেন উনি বুঝতে পারলেন যে এগুলো আসলে মানুষ না। এই জিনিসটা দেখার সাথে সাথে ওনার কাছে হঠাৎ মনে পড়ে গেলো ছোটোবেলায় উনি যখন দাদা দাদির কাছে পিশাচের গল্প শুনতেন ওরকম ঠিক একটা স্ট্রাকচার, তখন উনি তাড়াতাড়ি যেটা করলেন যে ওখান থেকে পালানোর চেষ্টা করলেন এবং উনি দেখলেন যে হঠাৎ করে ওই জিনিসগুলা তার দিকে মানে ঘুরে তাকালো এবং সাথে সাথে উনি ওনার দিকে একটা ভিঞ্চি কাটার মতো করে একটা ভয়ানক একটা দৃষ্টিতে তার দিকে তাকালো। এবং উনি তখন যেটা করলেন যে সাথে সাথে সাইকেলটাকে প্যাডেল দিয়ে এক মানে একদম অনেক জোরে নাকি অনেক স্পিডে সেই মিটফোর্ড হাসপাতালের দিকে চলে গেলেন। এবং উনি যেটা পরে যেটা বলেছেন যে ওনার জীবনে সব থেকে বেশি ভয়ানক সময় ছিল এই সেই টানেলের পাশ থেকে মিটফোর্ড হাসপাতাল পর্যন্ত চলে যাওয়া যে সময়টা, কারণ এই সময়টাতে সে এতটাই ভয় পেয়েছিলেন যে পিছনে একবার যে ঘুরে তাকাবেন সেটারও তার সাহস ছিল না। যখনই সে মিটফোর্ড হাসপাতালের কাছে কিছু লোকজনের কাছে আসলেন তখনই সে মানে কিছুটা রিল্যাক্স ফিল করলেন এবং ওনার কাছে বারবার মনে হচ্ছিল ওই অবয়বগুলা ওই জিনিসগুলোর স্ট্রাকচারগুলো তার পিছনে বারবার ধাওয়া করে তার পিছন পিছনে আসছে। এটাই ছিল ভাইয়া ঘটনা, এটা ছিল আমার ফার্স্ট ঘটনা।
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রথম ঘটনার জন্য, অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব এবার আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং আমাদের সাথে রয়েছেন আফনান এবং আমরা তার কাছে তার ঘটনা শুনবো। আপনার নামটা আমি তো বলেই দিয়েছি, আমরা সরাসরি ঘটনায় চলে যাই।
আফনান বলছি, এসেছি আজিমপুর থেকে। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা একটু প্রিভিয়াস হিস্ট্রিটা বলার দরকার, যেটা আমি কোথা থেকে পেলাম। মাস্টারের আগে আমি সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে যেটা আমেরিকাতে ওখানে ট্রান্সন্যাশনাল সিকিউরিটির উপরে এটা মিডিল ইস্ট আমার শিরোনামটা ছিল ট্রান্সন্যাশনাল সিকিউরিটি ইন মিডিল ইস্ট, এটার উপর একটা প্রবন্ধ পাঠাই। তো ওখানে যার মাধ্যম দিয়ে যে প্রবন্ধ পাঠাই উনি বাঙালি ছিলেন, মানে বাংলাদেশি ছিলেন। তো ওনার সাথে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার এক পর্যায়ে তো উনি ওনার এক স্যারের যার যিনি আমেরিকান তো ওনার এক স্যারের একটা ঘটনা আমাকে শেয়ার করেন এবং যে ঘটনাটা বাংলাদেশেই ঘটেছিল। তো আজকে এই ঘটনার সাথে আমি এমন একটা জায়গার কথা আজকে আমি বলবো, হয়তো বা লিসেনাররা অনেকেই হয়তো বা জানেন না, আমিও জানতাম না, আমি খুঁজেছি সেই জায়গাটা, তো অবশেষে পেয়েছি। তো আজকে হয়তো বা নতুন একটা জায়গার সাথে পরিচিত হবে যে বাংলাদেশে এমন একটা জায়গা আছে। আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। তো আমাকে যিনি এই গল্পটা দিয়েছেন তো উনি যেভাবে শেয়ার করেছেন সেটা আমি ওইভাবে আর কি বলছি যে ওনার ইউনিভার্সিটির রিসার্চের কথা আমাকে বলেছেন। ওনারা তখন ওই সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। তো ওনারা 1979 সালে যখন ওই মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপরে ব্যাপক নির্যাতন শুরু হয় তখন কিন্তু ওই 70-এর দশকে এই প্রথম দিকে মানে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। তো ওনারা 1979 সালের দিকে ওনারা এই রোহিঙ্গাদের উপরে একটি গবেষণামূলক একটা কাজ করতে চাইলেন। ওনারা শুরুর দিকে মিয়ানমার হয়ে রাখাইন প্রদেশ যেতে চেয়েছিলেন, কিন্তু ওই সময় সামরিক সরকার ওনাদেরকে যেতে দেয়নি ওদিক দিয়ে। এই জন্য ওনারা বাংলাদেশের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন প্রথমে, এবং ওনারা কক্সবাজার সহ ওই এলাকায় মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প, মানে রাখাইন মানে রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প এবং বিচ্ছিন্নভাবে থাকা বিভিন্ন রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এরকম 5-7 দিন ধরে ওনারা এই বিষয়ের উপর একটা গবেষণা চালান। তো ওনাদের কাজ যখন প্রায় শেষ দিকে, তখন ওই কাজের খাতিরে ওনারা বিভিন্ন জায়গায় ওখানে গিয়েছিলেন। তো কাজের শেষ দিকে সেই স্থানীয় কিছু লোকদের কাছ থেকে ওনারা একটা অদ্ভুত জায়গা মানে সন্ধান পেলেন, একটা অদ্ভুত স্থানের, যে সেটা বাংলাদেশ এবং মিয়ানমারের ঠিক মাঝামাঝি, মানে বর্ডারের মাঝেটা বর্তমানে একটা নো ম্যানস ল্যান্ডের মধ্যে পড়ে গেছে আর কি। তো সেই জায়গাটার নাম হচ্ছে চিকনকালা। এই চিকনকালা নামক এই জায়গাটার সন্ধান ওনারা লোক মারফত পান, যে এই জায়গাটিতে যেই মানে একটা জঙ্গলের মতো আছে, এই জঙ্গলে মাঝে মাঝেই অদ্ভুত ধরনের শব্দ শোনা যায়, এবং এই শব্দ মানে ওনারা অনেকেই সেটা শুনতে পান। তো যাই হোক, তো ওনাদের মধ্যে একটা উৎসাহ মানে জাগে, মানে আগ্রহ জাগে যে আমরা ওই জায়গায় যাব, কি অদ্ভুত শব্দ এটা আমরা শুনবো। ওনারা সত্যি সেই জায়গাতে যান, স্থানীয় লোকজন তাদেরকে নিষেধ করা সত্ত্বেও ওনারা বলেন যে না, আমরা এটা শুনবো। তো ওনারা প্রথম দিন যান, জঙ্গলে যান, স্থানীয় একজন গাইডকে সাথে নিয়ে যান সেখানে। তো ওখানে যাওয়ার পর সারাদিন মানে ওখানে ঘোরাঘুরি করেন, কিন্তু প্রথম দিনে ওনারা কোনো কিছুই শোনেন নাই, এমন মানে ভৌতিক কোনো কিছু ওনারা দেখেনও নাই। সন্ধ্যার আগে ওনারা চলে আসেন, বা সন্ধ্যা যখন হবে তখন তার আগে জঙ্গল থেকে বাইরে বের হয়ে আসেন। এরকম প্রথম দিনে ওনারা কিছু দেখতে পান নাই, দ্বিতীয় দিনও না, তৃতীয় দিনও না, চতুর্থ দিনও না। অবশ্য ওনারা খুবই বিরক্ত হয়ে যান, ওনারা বলেন যে এটা টোটালটাই একটা লোক মুখে শোনা প্রচলিত একটা বগাস গল্প, আসলে এরকম এখানে কিছু নাই। তারপরেও ওদের মধ্যে একজন ছিলেন, 6 জনের একটা টিমের মধ্যে ওনারা 6 জন ছিলেন আর কি। তো ওনাদের মধ্যে একজন ছিলেন, উনি বললেন যে না, আমরা আর একদিন দেখি, যদি ওই দিয়ে মানে আর একদিন দেখার পরে যদি না হয় তাহলে আমরা চলে যাবো এখান থেকে। তো সত্যি পঞ্চম দিনে ওনারা যান। তো সারাদিন যখন ওনারা ঘোরাফেরা করছেন ওখান দিয়ে, তেমন কিছুই দেখেননি, ঠিক মানে পরন্ত বিকেল যখন, তখন হঠাৎ 6 জন টিমের মধ্যে একজন হঠাৎ করে বলে ওঠেন যে এই জঙ্গলে কি ভূমিকম্প হচ্ছে কিনা, অন্যদেরকে প্রশ্ন করেন কথা বলে। তখন ওরা বলে না তো, জঙ্গলে তো কোনো ভূমিকম্প হচ্ছে না। তো বলে আমার তো মনে হচ্ছে জঙ্গলে ভূমিকম্প হচ্ছে, আমি দেখছি যে মানে সব গাছপালা নড়ছে আর মাটিও কাঁপছে। আরেকজন বলে আমি অদ্ভুত একটা শব্দ শুনছি, সেটা হচ্ছে মনে হচ্ছে যে অনেক সৈন্য ঘোড়া নিয়ে মানে এগিয়ে আসছে জঙ্গলের ওই পাশ থেকে। আরেকজন বলছে যে আমি শুনছি যে প্রচন্ড বাতাস বা ঝড় উঠে আসছে, এবং ওইদিকের গাছগুলো ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে যে একটু পরে এসে আমাদের গায়ে এসে আঘাত হানবে এই ঝড়। তো এরকম এই 6 জন টিমের মধ্যে 5 জনই পৃথক পৃথক কিছু ব্যাপার শুনতে থাকেন, একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল নেই ওখানে, কিন্তু একজন কিছুই শোনেন নাই। একজন বলে যে আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, আমার সাথে তো কিছু হচ্ছে না। কিন্তু ওনাদের সাথে যে গাইড ছিলেন, তিনি বলেন যেহেতু আপনার এখানে একটা অন্য কিছু হতে যাচ্ছে, আসুন আমরা দ্রুত এখান থেকে বের হয়ে যাই। এখানে রেওয়াজটা এটাই যে কেউ যদি উদ্ভুত ধরনের বা ভৌতিক কোনো কিছু এখানে শব্দ শোনে, তাহলে তাড়াতাড়ি জঙ্গল ছেড়ে বাইরে বের হয়ে আসে, তাহলে আর কিছু হয় না। আর যদি সেখানে অবস্থান করে তাহলে ক্ষতি হয়। তো ওনারা তাড়াতাড়ি করে ওই 5 জন এবং ওই গাইড তাড়াতাড়ি বের হয়ে আসার চেষ্টা করেন, কিন্তু ওই যিনি কিছুই শোনেননি ওই 6 জনের টিমের, উনি বলছেন আমি তো কিছু শুনিনি, সুতরাং তোমরা যাও আমি একটু দেখি। তো ওনারা তাকে বারবার রিকোয়েস্ট করার পর উনি তখন আসতে চাচ্ছিলেন না, তখন ওনারাই তাড়াতাড়ি করে 5 জন সহ ওই গাইড সহ ওনারা তাড়াতাড়ি বাইরে বের হয়ে গেলেন। ওনারা বাইরে বের জঙ্গলের বাইরে বের হয়ে আসার পরে ওনারা কিছুক্ষণ অপেক্ষা করলেন, দেখলেন 30 মিনিট কি 45 মিনিট পর ওই যিনি ছিলেন ওই জঙ্গলের মধ্যে, যিনি কিছু শুনেন, উনি খুব হন্ত ধন্ত মানে ক্লান্ত হয়ে মানে ভয়ার্ত চোখে তাড়াতাড়ি করে ফিরে আসছেন। তখন উনি বলেছেন যে কি ব্যাপার, কি হলো, তুমি কি কিছু শুনেছো? বলে হ্যাঁ আমি কিছু একটা শুনেছি। তখন তার অবস্থা আসলে ওইভাবে বলার মতো ছিল না, খুব মানে দৌড়ে এসেছে, ক্লান্ত ছিল। তখন উনি পরবর্তীতে তাদেরকে বলেন যে উনি হঠাৎ করে শুনলেন যে কিছু ফিসফিস শব্দ, তার চারপাশে মনে হচ্ছে অনেকে ফিসফিস করে কথা বলছে। উনি এতটুকুই শুনেছেন, কিন্তু শুনে উনি ভয় পেয়েছে যে এখানে কেউ নাই, ফিসফিস করে কথা বলার মানে কথা কে বলছে। তারপরেও অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছেন যে হয়তো বা তুমি বাতাসের শব্দ শুনেছো বা পাতার শব্দ মানে এরকম কোনো শব্দ শুনেছো, অনেক ব্যাখ্যা দিয়েছেন আর কি। যাই হোক, ওনারা ওখানে কাজ শেষ করে আবার আমেরিকাতে চলে আসেন। তো সর্বশেষ যেই ব্যক্তিটি ওখানে যে ফিসফিস শব্দ শুনেছিলেন, উনি ছিলেন একজন মিশরীয় ভদ্রলোক। তো ওনার উনি সপরিবারেই আমেরিকাতে থাকতেন, সাউথ ক্যারোলিনাতে। তো ওইখানে কিছুদিন পর ওনার পরিবারের সদস্যরা ওনাকে বলে যে কি ব্যাপার, তুমি রাতের বেলা ফিসফিস করে কার সাথে কথা বলো, তুমি কি ফোনে কথা বলো? তো বলে যে না, আমি তো টেলিফোনে রাতের বেলা কারোর সাথে কথা বলি না। এমন কি তার ঘরে টেলিফোনের সংযোগটাও নাই, তখন তো মোবাইল ফোনও ওখানে এতটাই ছিল না আর কি, তো তার ঘরে টেলিফোনের সংযোগটাও নাই, তাহলে ফিসফিস করে কথা কোত্থেকে আসে? তখন উনি বলে যে হয়তো বা তোমাদের মনের ভুল, বাবা মাকে এরকম কিছু বিষয় উনি বোঝালেন আর কি। তো এরকম কিছুদিন পর হঠাৎ করে ওনার রাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে উনি মানে ফিল করলেন যে ওনার আশেপাশে মানে কিছু লোক কথা বলছে, কিন্তু কথাগুলো না ফিসফিস করে, মানে ফিসফিস করে কথা বলছে, কি যেন বলছে, এবং কিছু ওয়ার্ড বারবার উচ্চারিত হচ্ছে। তখন উনি চিন্তা করলেন এটা হয়তো বা উনি
এবার উনি নিজেই
এটা শুনছেন। তো উনি তখন মনে করলেন হয়তো ওই যে জঙ্গলে উনি ভয় পেয়েছিলেন ওইটাই তার মনের মধ্যে রয়েছে, এবং ওইটাই হয়তো ওই কারণে উনি ওনার কোনো,
কিন্তু এই প্রথমবারের মতো নিজে উপলব্ধি করতে পারলেন,
প্রথমবারের মতো নিজে উপলব্ধি করলেন, কিন্তু তারপর ওনার মনকে এটা বুঝতেছিল
মানে আমি একটু শেষ করি, এই প্রথমবারের মতো উনি উপলব্ধি করলেন যে ওনার ঘরের মধ্যে আসলে যে ব্যাপারটা ওনার মা বলছেন বা যা কিছু, যে কেউ একজন হয়তো কথা বলে, এবং সেটার জন্য ভাবছেন যে একা একা তো কথা বলতে পারে না, হয়তো টেলিফোনে কথা বলে, এটাই হচ্ছে ব্যাপার।
হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। ওকে, তো তারপর ওনার মনকে বুঝ দিলেন হয়তো বা কোনো কারণে ওনার নিজের থেকে এরকম সমস্যা হচ্ছে। কিন্তু একদিন দুই দিন প্রায় মানে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটতে থাকে ওনার সাথে। তো এর মধ্যে কিছু মানে শব্দ বারবার উচ্চারিত হতে থাকে, এবং সেটা অস্পষ্ট শব্দ, এবং প্রতিদিন আস্তে আস্তে সেই শব্দগুলো স্পষ্ট হতে থাকে। এবং যখন উনি তো যদিও মিশরীয় ছিলেন, মানে মিশর তো আরবি ভাষা আর কি, ওই শব্দটার যে ওয়ার্ড মানে যে অর্থটা, অর্থটার মানে যদি মানে অনুবাদ করা যায় তাহলে অনুবাদ এরকম হয় যে তুই মরবি, এরকম শব্দটা বারবার চারদিকে, তুই মরবি। হ্যাঁ, এরকম বারবার ওনার রুমের মধ্যে ফিসফিস করে এই কথাটা বারবার হতে থাকে। তো উনি স্থানীয়ভাবে অনেক মানে মানে সিকিউরিটির সাথে কথা বলেছেন, অনেক হুজুরের কাছে গিয়েছেন ওখানে, কিন্তু ওনারা কোনো জিনের অস্তিত্ব পাননি, ডাক্তারও কোনো ওনার মানে মাথায় কোনো সমস্যা ধরতে পারে নাই, একদম নর্মাল কিচ্ছু না। এর মধ্যে রাসেল ভাই কি হলো যে ওনার পরিবারের লোকজন চিন্তা করলো যে ওনার মাথায় কোনো সমস্যা হচ্ছে, ওনাকে একটু বিয়ে দেওয়া যায় মানে বিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তো মেয়ে ঠিক করা হলো, কিন্তু বিয়ের মানে যখন দিন তারিখ ঠিক করা হয়ে গেছে, হঠাৎ করে জানতে পারলেন যে মেয়ে মেন্টালি সিক, ওই ছেলের পরিবার যা জানতে পারলেন, তখন খবর নিয়ে জানতে পারলেন মেয়ে একা একা ফিসফিস করে কথা বলে কার সাথে,
আচ্ছা
মানে কিন্তু তার মানে ব্রেইন চেক করে দেখা গেছে যে তার মানে ব্রেইনটা একদম নর্মাল ওই মেয়ের। তো এইভাবে যখন খবর আসলো যে সেই মেয়েটা এরকম মেন্টালি সিক, তখন তার সাথে বিয়েটা হলো না। এইভাবে মানে প্রায় 4-5 বিয়ে উনি ওনার হয়নি, এবং প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে যে সবাই ওইভাবে ফিসফিস করে কথা বলে। তখন চারদিকে রটে গেল যে ওনার সাথে যার বিয়ে ঠিক হয় সেই পাগল হয়ে যায়। শেষ পর্যন্ত দেখা গেল যে আমেরিকাতে ওনার মানে বিয়ে দেওয়া সম্ভব হলো না। পরবর্তীতে উনি ওনার শিক্ষা জীবন ওই সাথে সাথে শেষ হয়ে যায়, তারপরে পরিবার সহ উনি আবার মিশরে চলে আসেন। তো মিশরে আসার পরও মানে উনি ওই একই ধরনের ঘটনা ঘটতে থাকে, যখন কারোর সাথে ওই বিয়ে দেওয়ার কথা হয় তখন ওই ফিসফিস শব্দের কথা বলা মানে ওই রোগটা ওই মেয়েকে ধরে বসে, এবং এটা মিশরে মানে তার এলাকায় জানাজানি হয়ে যায় যে তার সাথে যেই মেয়ের বিয়ের কথা হয় না কেন তার সেই মেয়ের একই সমস্যা হয়। শেষ পর্যন্ত মানে তাকে আর কখনো বিয়ে দেওয়া যায় নাই। মানে উনি পরবর্তীতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসাবে ছিলেন, কারণ ওনাকে রাসেল ভাই এখানে বলে রাখা ভালো যে উনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন ছিল ডিসেম্বর এবং জানুয়ারি মাস, এবং ডিসেম্বর জানুয়ারি মাস হওয়ার কারণে ওই সময় তো সমস্যাটা হয়েছিল। পরবর্তীতে যখন উনি উনি প্রতি মানে 12 মানে মাত্র 2 উনি মেন্টালি সিক থাকেন, এবং ওই সময় ফিসফিস করে কারোর সাথে কথা বলেন।
এই 2 কি এই যে 2
ডিসেম্বর এবং জানুয়ারি মাস,
যে 2 উনি এই জায়গাটায় এসেছিলেন,
উনি কারোর সাথে ফিসফিস করে কথা বলেন, এবং যেহেতু ওনার এই সমস্যা রয়েছে এই জন্য আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে মানে পার্মানেন্ট টিচার হিসেবে কখনো নিয়োগ দেওয়া হয়নি, উনি খণ্ডকালীন টিচার হিসেবে ছিলেন। উনি বছর 5 আগে মারা গেছেন আর কি। তো রাসেল ভাই, যে জায়গাটির নাম আমি বলেছি চিকনকালা, এটা বাংলাদেশ এবং মিয়ানমারের ঠিক মাঝামাঝি অবস্থিত।
আচ্ছা,
তো এই জায়গাটা স্থানীয়ভাবে একটা কথা প্রচলিত আছে যে প্রতি বছর মানে 3-4 জন লোক ওখানে মারা যায়, এবং যারা যখন ওখানে জঙ্গলে থাকে তখন মানে ধূপধাপ বা অদ্ভুত ধরনের কিছু শব্দ শোনে। যখন এই শব্দ শোনে ওই কাঠুরিয়া বা যেই থাকুক না কেন, তারা দ্রুত সবকিছু ফেলে দিয়ে লোকালয়ে চলে আসে। কিন্তু কিছু লোক হয়তো বা মানে হয়তো বা কি মানে কিছু লোক ওখানে পিছনে পড়ে যান, এরকম 1-2 জন লোক যারা পিছনে পড়ে যান তাদের পরে ডেড বডি ওখানে পাওয়া যায়, এবং তাদের সকলের চোখে মুখে মানে ভয়ের চিহ্ন, মানে প্রচন্ড ভয়ের চিহ্ন থাকে।
এই ভদ্রলোক যখন মারা গেছিলেন আপনাকে জিনিস মনে হয় মিস করে গেছেন, তারপরে তার চেহারাটা একটু অন্যরকম ছিল, সেটা আপনি মনে হয়।
হ্যাঁ হ্যাঁ, উনি যখন বছর পাঁচেক যখন উনি মারা যান তখন ওনার ডেড বডি যখন মানে উদ্ধার হয় তখন একটা জিনিস তাকে দেখে তার চেহারা তো একটা ভয়ের ছাপ ছিল। আসলে উনি যে কি দেখেছেন এটা কেউ জানে না।
ওকে,
এই ছিল আসলে ঘটনা।
থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনারা যারা শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা অনেক সময় অনেক জিনিস অনেক ছোটভাবে দেখি, বাট জিনিসটা যখন নিজের সাথে ঘটে তখন খুব ভয়াবহ হয়ে যায়। আমরা প্রথম ঘটনাটা মানে চিন্তা করি যে আপনি নর্মালি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় যদি এরকম ধরনের সব কিছু মানে কান বড়, মুখটা সামনের দিকে অনেক মতো ঝুলে আছে, হাতগুলো অনেক বেশি লম্বা, চোখগুলো বেশি বড়, এরকম একটা মানুষ যদি হঠাৎ করে দেখে ফেলেন, ঠিক মানুষ আপনি বুঝতে পারছেন মানুষের অবয়ব কিন্তু ঠিক মানুষ না, কেমন লাগবে? আসলে একটু অস্বাভাবিক কাউকে দেখলে বা অস্বাভাবিক কারো মুখোমুখি হলেই তো আমাদের কেমন লাগে। বাট বা আপনি যদি হঠাৎ করে ঘুম থেকে উঠে পাশ ফিরে দেখেন যে এইরকম একজন মানুষ আপনার বিছানায় আপনার পাশে শুয়ে আছে, তাহলে কেমন লাগবে? বা আপনি হঠাৎ করেই আলো জ্বালিয়ে বাথরুমের বা ওয়াশরুমের দরজাটা যেই মুহূর্তে খুললেন, খোলার পরে যদি ভেতরে এরকম কোনো কিছু দেখেন, তাহলে আপনি বুঝবেন যে ভয়টা আসলে কাকে বলে। কিন্তু সেই ঘটনাটা যখন এখানে কেউ বলেন তখন সেটা উপলব্ধি করতে হয়তো কষ্ট হয়, বাট যেদিন নিজে এক্সপিরিয়েন্স করবেন সেদিন সবকিছু অন্যরকম হয়ে যাবে। এখন যে ঘটনাটা শুনলাম সেটাও একটা খুব অন্য টাইপের একটা ঘটনা ছিল, যে ঘটনাটি এক একটি জায়গাকে কেন্দ্র করে, যে জায়গাটিতে আসার পরে একটা মানুষের জীবন পুরোপুরি বদলে গেল। একটা সুস্থ মানুষ অসুস্থ জীবন যাপন করতে করতে একসময় মৃত্যুর মুখে পতিত হলেন। তো এই ব্যাপারগুলো মানে আমি জানি না, আমি আমি এটার পক্ষেও কোনো কিছু বলবো না, বিপক্ষেও কোনো কিছু বলবো না, কিন্তু একটা জিনিস খুব অদ্ভুত লাগে আমার কাছে, যে হয়তো অদ্ভুত ঘটনা পৃথিবীতে ঘটে, ব্যাখ্যাহীন ঘটনা পৃথিবীতে ঘটে, তার ব্যাখ্যা হয়তো আমরা দিতে পারিনি, কিন্তু রহস্য বা এরকম মানে উদ্ভট যে সমস্ত ব্যাপার স্যাপার এগুলো হয়তো আছে। যাই হোক, আপনারা হয়তো ভূতে বিশ্বাস করবেন না, জিন তো আছে, আবার অনেকে হয়তো বলবেন যে না স্পিরিট বা কিছু, এইগুলো নিয়ে অনেক ধরনের তর্ক আছে তাই না? কিন্তু সব কিছু ছাপিয়ে ভয়টা কিন্তু থেকে যায়, ভয়টা কিন্তু চিরস্থায়ী একটা ব্যাপার। যাই হোক, আমরা কিছু এসএমএস পড়ে ফেলি আমাদের সাথে, এখানে দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে শুনছেন, সৈকত ময়মনসিং থেকে আমাদের শুনছেন, ইমন এবং বর্ষা রাজশাহী থেকে আমাদের শুনছেন, লিখছেন ভালো লাগছে, জ্যাকুলিন আমাদের লিখছেন নাটোর টিভি সেন্টার থেকে, আরিফ এবং তার ওয়াইফ রুম্পা আমাদের সঙ্গে রয়েছেন, সঞ্জীব কুমার অতুল চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে আছেন, লিখেছেন নাইস স্টোরি, জিদান আমাদের সঙ্গে রয়েছেন ফুটফ্রমে, আমাদেরকে তিনি বলছেন যে আদমখোরের কাহিনী শোনা যেত, এখন রেয়ার হয়ে গেছে। আদমখোরের কাহিনী যেহেতু শুনেছেন, আমি যদি আবার শুনি তাহলে আপনি হয়তো আবার বলবেন খালি আদমখোরের কাহিনী আপনারা শোনা, রিপিট করেন কেন এত, তাই না? আরমান আমাদের এসএমএস করেছেন গোপালগঞ্জ থেকে, এবং তিনি বলছেন যে সেকেন্ড স্টোরিটা আউসম ছিল, থার্ড স্টোরি মানে আপনার কাছে আরও ভালো লাগবে আশা করছি, মানে এখন থেকে যা যা হবে সব কিছু ভালোই লাগবে আশা করছি। আমাদেরকে শুভ এসএমএস করেছেন ইংলিশ রোড ঢাকা থেকে, খুব ভালো লাগছে, নেক্সট স্টোরিটা কিন্তু আপনাদের পুরান ঢাকাকে নিয়েই আমরা বলার চেষ্টা করবো। হিমেল পান্ডে গুলশান দুই থেকে লিখছেন, লিসনিং টু ইউ উইথ মাই ফ্রেন্ড সাজু, অসম একটা ফিলিং হচ্ছে তার। কিরণ আহাদ এবং সুমন টুকটুকি রাজশাহী থেকে লিখেছেন, সেকেন্ড স্টোরিটা জোস ছিল, দিও সিলেট থেকে লিখেছেন অ্যামেজিং স্টোরি, আমাদের আমার ওয়াইফ তামান্না অলসো আমি, ভাই আপনার নামটা কি, আচ্ছা পারভেজ একসাথে শুনছেন, তিনি নামটা সবার আগে লিখতে হবে ভাই, আশরাফুল আমাদের সাথে লিখেছেন, এবং ব্র্যাকেট এবার তারিফ লিখেছেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে, এছাড়াও ফাহিম লিখেছেন ফার্স্ট স্টোরিটা জোস, পুততম রক্স, এছাড়া আমাদেরকে আদনান এসএমএস করেছেন সিলেট থেকে, এবং সিলেট থেকে আমাকে এসএমএস করেছেন সিলেটের শো করবেন কবে, আমি তো করতেই চাই, দেখা যাক কত তাড়াতাড়ি করতে পারি। হাসান খান বিশ্বনাথ সিলেট থেকে লিখছেন ডোন্ট স্টপ দ্য ফুড। আমাদেরকে নাজমুল শ্যামলী থেকে লিখছেন সেকেন্ড স্টোরিটা ভালো লাগছে। হিমেল চৌধুরী আমাদের লিখেছেন গাজীপুর থেকে যে দিস ইজ দ্য বেস্ট শো এভার ইন রেডিও হিস্ট্রি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আপনারা এটা করেছেন, বিকজ আপনারা যদি ঘটনা না পাঠানেন তাহলে মানে এই এই এপিসোড বা ভূতাথম শুরুই হতো না, এবং ভূতাথম শুরু না হলে এটা বেস্ট শো কেউ কখনো বলতেও না, এবং এটা একটা হিস্ট্রি ক্রিয়েট করতো না, এটা একটা কালচারে পরিণত হতো না। ভূতাথম আসার পর থেকে আমি দেখি যে আরও বেশি, মানে আগেও যে মানুষ ভয়ের বই বা ভূতের গল্পের বই পড়তো না, কিন্তু একটা জিনিস কি যে আপনি বইমেলা সামনে আসছে দেখবেন যে গত 4-5 বছরে কি পরিমাণ বেশি বেড়েছে এই ধরনের বই পাবলিশ করার ব্যাপারটা। আর আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে সব জায়গাতেই মোটামুটি মানে আমাদের এই এই ব্যাপারটা ছড়িয়েছে আর কি। এটা খুব ভালো লাগে আমার কাছে আসলে। পিউল রহমান আমাদের সাথে লিখেছেন বাগেরহাট থেকে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটার ভলিউম একটু কমাতে বলেছেন, অবভিয়াসলি আমরা কমাবো। এম ডি নূর আলম আমাদের লিখেছেন লাস্ট স্টোরিটা ভালো লেগেছে তার কাছে। শাহিন আমাদের সাথে এসএমএস করেছেন, এছাড়াও রাসেল আহমেদ চিটাগং থেকে লিখেছেন সেকেন্ড স্টোরিটা ভেরি নাইস। আমাদেরকে লিখেছেন আমার সেলিম এবং সাকিব, এবং আমাদের সঙ্গে আছেন মামুন, এবং তিনি বলছেন টেক কেয়ার অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, এবং অফকোর্স আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন মামুন। খায়রুল সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন তিনি বলছেন যে ফিশ ফিশ স্টোরিটা খুবই ভয়ানক ছিল। হ্যাঁ সেটাই, আপনি যদি হঠাৎ করে আপনার ঘরে আবিষ্কার করেন, বা কেউ যদি আপনি বলে যে রাতে বেলা তুমি ফোনে কথা বলো কিনা, তোমার ঘর থেকে ফিশ ফিশ করে আওয়াজ আসে, এবং আপনি জিনিসটা উড়িয়ে দিলেন, এবং একদিন হঠাৎ করে ঘুম ভেঙে দেখলেন যে হ্যাঁ আপনার মা বা আপনার ফ্যামিলি মেম্বার যেটা বলছেন সেরকম একটা আওয়াজ বা সেরকম একটা কিছু আপনি আপনার ঘরের মধ্যে থেকে শুনতে পাচ্ছেন, দ্যাট মিন্স যে কোনো একটা ফিস 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 আওয়াজ আপনার ঘর থেকে আসে, তার মানে কেউ একজন আপনার রুমের মধ্যে আছেন যিনি কিনা ফিস ফিস করে কারোর সাথে কথা বলেন। ব্যাপারটা কিন্তু খুবই উইয়ার্ড, রাইট? সো এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে বুঝবেন যে ভয় কাকে বলে। আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো, বিরতির পরে আবারও আপনাদের সাথে কাছে ফিরে আসবো, এবং দারুণ দারুণ সব ঘটনা নিয়ে ফিরে আসবো সেটা কথা দিচ্ছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড ফর ইওর ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
আমি রাস্তা রাশির সাথে আমার সাথে রয়েছে আমাদের আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত আশ্রমে। আমি যে ঘটনাটার কথা বলছিলাম সেটাই, অর্থাৎ সেকেন্ড যে স্টোরিটা আছে যেটা একটু বড় ফানানের, সেই ঘটনাটা আমরা এখন যাব, এবং আমরা আবারও আমন্ত্রণ আছি ফানানকে। এবং তার আগে যাই যদি আমাদের এসএমএস করতে চান, আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ আপনি কি টাইপ করতে হবে ফুর্তি FOR ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@bhutfm.com নাম থেকে, এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা, যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন কিন্তু আমাদের কাছে। এই কথাগুলো খুব তাড়াতাড়ি বলি, বাট এই কথাগুলো ভূতাথমের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, অর্থাৎ আপনি যদি ঘটনা না পাঠান তাহলে ভূতাথম বন্ধ হয়ে যাবে। তো আপনাকে ঘটনা পাঠাতে হবে, এবং ভালো ঘটনা পাঠাতে হবে। আমি আই ডোন্ট নো হাউ, বাট আপনি কালেক্ট করেন, আপনার নিজের না থাকুক, আপনার এলাকার নিশ্চয়ই কারো রয়েছে, সেই ঘটনা লিখুন। আপনারা নিজেরা নিজেরা হরর ক্লাব করুন, আপনারা নিজেরা নিজেরা ভূতাথমের ছোটো ছোটো ইনভেস্টিগেশন টিম করুন, এবং সেই টিম নিয়ে আপনারা বিভিন্ন গ্রামে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে ঘুরে ঘটনা পাঠাতে পারেন। এবং এটাতে লাভ কী হবে, এটাতে লাভ কী হবে, যারা এখানে ঘটনা বলতে আসেন তাদেরও বেসিক্যালি কোনো লাভ নেই, সবাই মিলে একটু আনন্দ করা এবং সবাই যেটা পছন্দ করি সেটা নিয়ে একটু কাজ করা, এবং এটাতে মানে এর চাইতে বেশি কিছু না, আমাকে এখানে ফেসবুকে লিখেছেন আল আমিন, লিখেছেন ভালো লাগছে, আশা ভালো লাগছে, লাগবে আশা করি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সুজয় মিত্র, এছাড়াও অনিক খান আমাদের সঙ্গে রয়েছেন, আলিফ খান আমাদের সঙ্গে রয়েছেন, আশা করি ভালো হবে আজকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি আরও অনেকেই ফেসবুকে লিখেছেন, অবশ্য এগুলো অনেক আগে লিখেছেন, অনেকদিন পরে লাইভ শুনছেন প্রিন্স মেহেদি, এছাড়াও জাহিদ শোভন তিনি অ্যাপের ছবি আপ করেছেন, তিনি অ্যাপ দিয়েই শুনছেন। এছাড়াও আমাদের সাথে রয়েছেন এস কে আবির হোসাইন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সুমাইয়া আফরিন, এছাড়াও জুনায়েদ হোসেন জেরিফ, এছাড়াও রয়েছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি কমেন্টেটর ম্যান, এছাড়াও আমাদের সঙ্গে বিশ্বজিৎ চন্দ্রনাথ ফেসবুকে সবাই আছেন, অর্থমিন ফাইজুল আমাদের সঙ্গে রয়েছেন, অদৃশ্য ভালোবাসা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের এই যে নামগুলো নিজের নাম দিবেন, নিজের নাম দিলে আমরা পড়তে অনেক কমফোর্টেবল ফিল করি। নাসরিন পিঙ্কি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন শিমুল রয়, এছাড়াও এম ডি বাইজিদ আমাদের সঙ্গে রয়েছেন, মিজানুর রহমান আমার সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন সাজু, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন ডি এক্স নাহিদ সহ আরও 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 অনেকে অ্যাপ দিয়ে শুনছেন দেখতে পাচ্ছি এনআই সাদ। তো আমরা চলে যাব ঘটনায় এবং এখন আমরা যাচ্ছি সরাসরি আমরা ফার্নানের কাছে। ফার্নান সেকেন্ড স্টোরিটা শুনি আপনার।
জি ভাই, আমি আমার সেকেন্ড স্টোরিটা চলে এসেছি। আমার সেকেন্ড স্টোরিটা হচ্ছে পুরনো ঢাকা এবং এটা হচ্ছে গ্যান্ডারিয়ার এলাকার একটা বাসায়। আমাকে ঘটনাটা শেয়ার করেছেন দেবাশিস ভাই, আমি গ্যান্ডারিয়াতে থাকেন। তো ওনাদের নিজেদের বাসাতেই ওনার সাথেই একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি উনি আমাকে শেয়ার করেছেন এবং আমি নিজেও বাসাটাতে বেশ কয়েকবার গিয়েছি। জাস্ট উনি আমার ফ্রেন্ডের মতো, এই জন্য বাসা যাওয়া হয়েছে আমার কয়েকবার। তো ঘটনাটা হচ্ছে এরকম যে ওনাদের বাসাটা হচ্ছে পাঁচ কাঠার জায়গার উপরে, অনেক বড় একটা বাসা এবং অনেক পুরনো একটা বাসা, প্রায় ব্রিটিশ আমলের দিকে বাসাটা কনস্ট্রাকশন করা হয় এবং তারপর থেকে এইভাবে চলে আসছে। তারা মাঝে মাঝে বিভিন্ন সময় বাসাটাকে রিনোভেট করে বর্তমান অবস্থায় তারা এটাকে নিয়ে আসছে এবং মাঝখানে যেটা হয় দু বছরের মতো প্রায় বাসাটাতে প্রায় তিন চারটা ফ্যামিলি একসাথে থাকতেন, তারা তাদের চাচারা সবাই মিলে থাকতেন এবং ওনারা যেটা চিন্তা করলেন যে সবাই এখান থেকে অন্য কোথাও শিফট হবেন এবং বাসাটাকে পুরোটা ভাড়া দিয়ে চলে যাবেন। এবং ওনারা যেটা করেন যে এখানে একটা বাইন্ডিং কারখানা ভাড়া দিয়ে তারা তাদের অন্যান্য জায়গায় মুভ করেন, প্রায় দু বছর এইভাবেই চলে। কিন্তু তারপরে তারা আবার ডিসিশন নেয় যে এখন বাসাটাতে তারা উঠবে। তো এই জন্য যেটা হয় যে বেশ কিছুদিন প্রায় দুই তিন মাস আগের যেটা হয় যে বাসাটাকে আবার পুনরায় রিনোভেট করা হয়, কেননা একটা কারখানা ছিল প্রায় দুটো বছর। তো সেই সময়টাতে এই ঘটনাটা মেনলি ঘটে এবং ঘটনা হচ্ছে এইরকম, আমি বাসার বর্ণনাটা আগে একটু দিই। বাসাটা হচ্ছে মূলত এল শেপের বাসা এবং বাসাটার ঠিক মাঝখানে অনেক পুরনো একটা আম গাছ। তো এই বাসার যখন দেবাশিস ভাই যখন ছোট ছিলেন এবং উনি যখন তার দাদা দাদিরা বেঁচে ছিলেন তখন এই বাসা সম্পর্কে বেশ কিছু মিথ প্রচলিত ছিল এবং ওনার দাদা দাদিরা যেটা বলতেন যে এই বাসার যে আম গাছটা যে রয়েছে সেটার নিচ দিয়ে কখনো সন্ধ্যার পরে অথবা রাতের দিকে যাবে না, এবং বলতো যে কোনো সুন্দর মেয়ে যদি এই গাছটা নিচ দিয়ে যায় তাহলে তার সমস্যা হতে পারে, কোনো ধরনের উপরি সমস্যা হতে পারে, এরকম বেশ কিছু কথা প্রচলিত ছিল। এবং একটা কথা বিশেষভাবে প্রচলিত ছিল যে সন্ধ্যার পরে অথবা রাতের দিকে যদি এই গাছটা নিচ দিয়ে কেউ যায় অথবা গাছটার পাশে কেউ বসে থাকে তো ওনারা যেটা বলতেন যে ওনারা যেটা ভয় পেতেন যে মনে করতেন যে ওই উপরে গাছ থেকে কোনো একটা কিছু একটা দড়ির মতো নিচে নেমে আসবে এবং যে মানুষটা নিচে বসে থাকবে তার গলায় সেই দড়িটা পেঁচিয়ে তাকে উপরের দিকে টেনে নিয়ে যাবে।
আচ্ছা,
এরকম একটা ভয়ানক মিথ প্রচলিত ছিল ওনাদের বাসায়।
এখন
রাসেল ভাই, আমি আম গাছটার নিচে বসেও দেখছি যে কিরকম আসে, গাছটা অনেক পুরনো, বাসাটা অনেক পুরনো। তো যাই হোক,
মানে একটা গাছ ছমছমের ব্যাপার আছে।
হ্যাঁ হ্যাঁ, বাসাটা একটা গাছ ছমছমের ব্যাপার আছে এবং বাসার সম্পর্কে আরেকটু বর্ণনা দিই আমি। বাসাটা বললাম যেহেতু এল শেপের, একটা পর্যায়ে বাসার একটা পাশে সেটা হচ্ছে একটা কবরস্থান। আমি যেহেতু বলছি যে এটা গ্যান্ডারিয়া এলাকার একটা বাসা, অনেক হয়তো বা যারা ওখানকার লোকাল চিনে থাকবেন যে বুঝেই ফেলবেন যে আসলে কোন বাসাটা। তো বাসাটার পেছনে হচ্ছে কবরস্থান। বাসাটার যদি আপনি দোতলায় অথবা তিনতলার করিডোরে পেছনের দিকে যেয়ে দাঁড়িয়ে থাকেন আপনার চোখে সরাসরি পড়বে কবরস্থানের কবরগুলো।
ও মাই গড।
এবং এটা আমি নিজেও জিনিসটা একদিন সন্ধ্যার দিকে যখন যাই বাসায় তখন দেখলাম যে বারান্দায় যাওয়ার পরপর ঠিক বারান্দার ঠিক নিচের দিকেই, মানে ওখানে দাঁড়ালেই চোখে পড়বে যে কতগুলো বেওয়ারিশ লাশের কবর, মানে একদম সিরিয়াল বাই কবরগুলো দেয়া, এবং ওটাকে সন্ধ্যার দিকে বা রাতের দিকে কেউ দেখলেই ভয় পাবে। এবং আমাকে দেবাশিস ভাই বলেন যে ওনাদের বাসায় যখন তারা মানে আগে যখন থাকতেন ফ্যামিলি সহকারে, তখনও তারা এই করিডোর দিয়ে বেশি হাঁটা চলাফেরা করতেন না সন্ধ্যার পরে। একটা ভয় লাগতো, গা ছমছম করে একটা বিষয় সবসময় কাজ করতো বাসাটার ভিতরে। আর বাসাটার স্ট্রাকচারটাও ছিল একদম অনেক আগের পুরনো, মানে যেমন ভালোও লাগে তেমন হয়তো বা ভয়ও লাগতে পারে রাতের দিকে, এরকম একটা ফিল পাওয়া যায়। তো মেইন ঘটনায় চলে আসি, এই ছিল বাসার একটা ছোটখাটো বর্ণনা। তো যেহেতু কনস্ট্রাকশন রিনোভেট তারা করতেছে, কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশন করার প্রয়োজন তাদের পড়ছে, যেটা দেবাশিস ভাই যেটা করেন যে ওনাদের বাসায় একটা রুমে উনি যেটা করেন যে একটা একটা রুমে ইলেকট্রিসিটির ব্যবস্থা তখন ছিল, কেননা পাশের সবগুলো জায়গায় ইলেকট্রিশিয়ানের কাজ চলছিল। প্রায় একতলায় আটটার মতো রুম ছিল, ওই আটটা রুমেও ইলেকট্রিসিটি লাইন ছিল না, দোতলায়ও ছিল না, তিনতলায়ও ছিল না, শুধু জাস্ট একতলার একটা রুমে উনি যেটা করতেন যে বসতেন এবং সন্ধ্যার পরে ওনার কিছু ফ্রেন্ড নিয়ে উনি বাসাটা আড্ডা দিতেন, যেহেতু নিজেদের বাসা ওখানে আড্ডা দিতেন এবং সারাদিন কনস্ট্রাকশন কাজ কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো সে ওখানে বসে সব কিছু দেখতেন। তো কোনো এক সন্ধ্যায় তার এক ফ্রেন্ড তার বাসায় আসে এবং উনি এবং ওনার ফ্রেন্ড দুজনেই বসে বাসায় আড্ডা দিচ্ছিলেন। এবং এক কথার এক পর্যায়ে যে অনেক সময় দেখা যায় যে ফ্রেন্ড একসাথে হলে এরকম একটা পরিবেশে যেটা হয় যে মানে এরকম ভূতের আলাপ শুরু হয়,
ভয়ের ঘটনা সবাই শেয়ার করেন।
তো এরকম একটা সময় যেটা হয় যে তারা তার যে ফ্রেন্ডটা এসেছিল তার বাসায়, উনি যেটা ও উনি যেটা বললেন যে তোদের বাসায় এত পুরনো মানে তোদের এখানে কি ভূত দেখতে পারবো, তখন উনি বললেন যে আসলে এইভাবে তো ভূত দেখা যায়।
এবার খুব মনোযোগ দিয়ে শুনবেন, মানে কি হয় দেখেন, যার ভয় পাওয়ার কথা তিনি ভয় পান নাকি কে ভয় পান দেখেন।
হ্যাঁ, সেটাই আসলে বিষয়টা। তো উনি যেটা বলেন যে আসলে এভাবে তো ভূত দেখা যায় না, তুই যদি ভূত দেখতে চাস তাহলে তুই এক কাজ কর, আমাদের বাসার অনেকগুলো রুম খালি পড়ে আছে, তো তালায় তিনতালায় যে কোনো একটা রুমে ঢুকে যা, ওখানেই তুই ভূত দেখতে পারবি। তো ও চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ও বললো আচ্ছা ঠিক আছে আমি না হয় এরকম করব। তো ও বললো যে ঠিক আছে আমি বাসার যে কোনো একটা রুমে যাব, যেহেতু প্রত্যেকটা রুমেরই দরজা খোলা, তো আমি যাবো এবং তোকে একটা মিস করবি, তুই আমাকে খুঁজতে আসবি এবং তোর কাজ হচ্ছে তুই আমাকে খুঁজে বের করবি যেন কোন রুমটা, যেহেতু তোর বাসার লোকেশন সব তোর নিজেরই চেনা ভালো মতো, তুই আমাকে খুঁজে বের করবি। তো বলো যে ওকে ডান। তো কিছুক্ষণ পর ও রুম থেকে বের হয়ে গেল, যে ফ্রেন্ডটা বেড়াতে আসছিল বাসাটাতে সে রুম থেকে বের হয়ে গেল এবং প্রায় 7-8 মিনিট পরে হঠাৎ করে তার ফোনে দেবাশিস ভাইয়ের ফোনে একটা মিস কল আসলো এবং মিস কলটা দেখার সাথে সাথে মানে উনিও যেটা চিন্তা করলেন যে আমি তো কথাটা ওকে ফান করে বলছি যে যা তুই ওখানে যে দেখ কিছু আছে কি,
সে সত্যি চলে গেছে।
হ্যাঁ, সে আসলে সত্যি চলে গেছিল, আমি মিস কল দিত না, সে বলে গিয়েছিল যে আমি গেলে আমি একটা মিস কল দিব। তো সে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, যেহেতু ও লুকাইছে আমি যে ওকে খুঁজে বের করি দেখি। তো উনি যেটা চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, একতলার প্রত্যেকটা রুম উনি চেক করলেন এবং উনি যেটা করলেন যে ওনার যে ফোনটা উনি আবার রেখে চলে গেলেন আর কি, মানে ফোনটা সাথে নিয়ে যাননি। তো উনি যেটা করলেন যে ওই প্রত্যেকটা রুম সে চেক করলেন, অন্ধকার বাসা আম গাছের নিচে প্রত্যেকটা এক একটা রুম সে যায় এবং চেক করে এবং দেখে যে তার ফ্রেন্ডটাকে সে পাচ্ছে না। তো উনি চিন্তা করলেন যে হয়তো বা দোতলার কোনো একটা রুমে তার ফ্রেন্ডটা হয়তো বা হাইড করছে নিজেকে। তো সে আবার দোতলায়ও যায়, দোতলার প্রত্যেকটা রুম খোঁজে, করিডোরে খোঁজাখুঁজি করে, কোনো জায়গায় সে খুঁজে পায় না। ইভেন ছোট যে ভাঙা বাথরুমগুলোও ছিল বাসার পেছনে ওগুলোতেও সে খুঁজছে, ওখানেও সে পায়নি। কিন্তু ঠিক তিনতলায় 4-5টা রুম প্রায় লক ছিল এবং একটা ছিল ভাঙা বাথরুম তিনতলার উপরে এবং একটা ছিল স্টোর রুমের মতো। তো উনি যেটা চিন্তা করলেন যে এই স্টোর রুমের ভিতরে তো তার ফ্রেন্ডের থাকার কথা না, কেননা এতগুলো রুম দেখে ও এত মানে আবার মানে সে চিন্তা করেছে দেখি আমি থাকতেও তো মানে দেখি। উনি যখন ওই করিডোরে হেঁটে যাচ্ছেন তো করিডোরে জাস্ট চাঁদের আলোটা ওখানে পড়েছে এবং আর বাসার ইলেকট্রিসিটি অবস্থা একেবারেই তখন বিকল ছিল, কোনো রুমই লাইট ছিল না। উনি যেটা ওই যখন করিডোরে হেঁটে যাচ্ছেন তখন ওনার কাছে মনে হচ্ছে ওই স্টোর রুমের ভিতর থেকে কেউ কুটখাট শব্দ করছে। উনি তখন 100% শিওর হয়ে গেলেন যে তার ফ্রেন্ড এই রুমের ভিতরেই মানে ওখানে যে মানে লুকাইছে। তো উনি যেটা চিন্তা করলেন আমি দেখি যে রুমটার ভিতরে যে ঘটনাটা কি আসলে ওকে আসলে এখানে আসছে, আর কেননা বাসার আর কোনো রুমও নেই আর ছাদে যাওয়ার ব্যবস্থাও নেই যে ছাদে যে চলে যাবে। তো উনি যেটা একদম 100% শিওর হয়ে গেলেন যে এই সাউন্ড আসলে তার বন্ধুই ভিতর থেকে করতেছে। এবং উনি যেটা করলেন যে আস্তে আস্তে করে রুমের দরজাটা খুললেন, দেখলেন যে হ্যাঁ ভিতরে সেই পুরনো দিনের আসবাবপত্র, একটা আলমারি, কিছু ভাঙা টেবিল, কিছু ভাঙা চেয়ার পড়ে আছে এবং তার কাছে বারবার মনে হচ্ছিল যে যে বড় সব থেকে বড় একটা ভাঙা আলমারি তার স্টোর রুমটার ভিতরে ছিল। এবং উনি একটু টুকটাক শব্দের কারণে উনি যেটা 100% শিওর হয়ে গেলেন যে ওনার ফ্রেন্ড এটার ভিতরে মানে নিজেকে হাইড করেছে এবং উনি একেবারে 100% শিওর হয়ে সাথে সাথে ওই আলমারিটার পাশে যান, এবং সাথে সাথে উনি এতটাই শিওর ছিলেন যে রাসেল ভাই, যে খোলার সাথে সাথে আলমারিটা উনি ভেতরে হাত দিয়ে মানে শিওর ছিলেন যে কিছু একটা ধরবেন উনি, এবং উনি আসলে কিছু একটা ধরলেন আলমারিটার সাথে সাথে খোলার সাথে সাথে তার হাতে একটা হাতের মতো সে স্পর্শ পেলেন এবং ওটাকে টান দিয়ে ভিতরে নিয়ে আসলেন, বাইরে নিয়ে আসলেন, এবং উনি সাথে সাথে বললেন যে তুই এখানে মানে এখানে লুকেছিস, এটা পুরনো আলমারি, এটার ভিতরে কেন লুকেছিস? কিন্তু উনি যেটা সমস্যাটা ছিল আসলে রাসেল ভাই, যে অন্ধকার রুমের ভিতরে তার বন্ধুর চেহারাটা সে ঠিক মতো দেখতে পাচ্ছিল না। উনি যেটা করলো যে বললো যে তুই আমার সাথে বাইরে এখানে কেন আসিস, আলমারির ভিতর থেকে বন্ধুটাকে টান দিয়ে সে শিওর যে তার ফ্রেন্ড এটা, এবং সাথে সাথে সে একটা করিডোরের মধ্যে নিয়ে আসলো। করিডোরে নিয়ে আসার পর সেই চাঁদের আলোতে, মৃদু আলোতে করিডোর উপরে পড়ছিল আগে থেকে, তখন সে হঠাৎ করে দেখতে পেলো সে যেই জিনিসটাকে টান দিয়ে মানে করিডোরে নিয়ে আসলো তার ফ্রেন্ড মনে করে আলমারিটার ভিতর থেকে, সে দেখলো যেটা তার ফ্রেন্ড না, এটা ছিল সম্পূর্ণ অন্যরকম একটা মানুষের প্রতিকৃতি, সম্পূর্ণ বৃদ্ধ একটা মানুষ দাঁড়ানো তার পাশে, এবং তার মাথায় যেটা হচ্ছে কোনো চুল নেই, তার চোখগুলো ঠিকরে বের হয়ে আসছে, এবং সব থেকে আজব বিষয় ছিল যে ওই একটা বৃদ্ধ মানুষকে যদি বেশ কিছুদিন কবরে রাখার পরে তাকে যদি ওঠানো হয়,
মানে লাশের মতো, লাশের মতো
একটা লাশের মতো, এবং আরো সব থেকে ভয়ানক ছিল তার গলা থেকে পেটে পেট পর্যন্ত মানে অনেক বড় একটা কাঁটার দাগ। জাস্ট এই জিনিসটা দেখে সে অনেক জোরে একটা শাউট করে সাথে সাথে সেন্সলেস হয়ে যায়, এবং জাস্ট এটা একটা গ্লিমস এর মতো ছিল রাসেল। এবং উনি আমাকে যেটা বলেন যে আমি 100% ফিল করেছি যে এটা একটা মানুষ আমার সাথে, আমি টান দিয়ে নিয়ে আসলাম আমার ফ্রেন্ড, এবং হঠাৎ করে যখন সে লাইটটা পড়লো ফেসের উপরে, তখন সে দেখলেন যে এটা আসলে তার ফ্রেন্ড না, এটা একটা অন্য একটা বিষয়, অন্য একটা ছিল, এটা আসলে কোনো মানুষ না, আসলে এটা কোনোভাবে একটা মানুষ হতেই পারে না। তো সাথে সাথে সে বললো আমাকে যেটা বলেন যে সেন্সলেস হয়ে যান, এবং এই তার এই শাউটিং শুনে তার ফ্রেন্ড তাকে তিনতলায় তাকে মানে রিসিভ করে এবং তার বাসায় ফোন করে যে আঙ্কেল আন্টি অথবা ছোট ভাইটে যারা আছে তারা চলে আসে বাসায় যে কি হয়েছে তার। এবং এখানে আসলে একটা সব থেকে টুইস্টের বিষয় হচ্ছে যে তার ফ্রেন্ডটাকে খোঁজার জন্য যে সে বিভিন্ন রুম খোঁজাখুঁজি করছিল তার ফ্রেন্ডটাকে, আসলে তার ফ্রেন্ডের সাথে যখন কথা বলা হয় উনি বলে যে আমি আসলে কোথাও মানে এভাবে নিজে হাইড করতে যাইনি নিজেকে,
মানে আমি মানে ওই যে মানে কথা মতো যে আমি যাচ্ছি লুকাচ্ছি এরকম কোনো কিছু সে করে,
এরকম সে কোনো কিছু করেনি, বলে এটা একটা ফান ছিল যে আমি বুঝেছিলাম যে আমি আসলে লুকাই, তুই আমি বুঝে বের করলাম, আমি একটা বাইরে থেকে সিগারেট আনতে গেছিলাম, এবং আনার পর আমি রুমে এসে দেখি যে ওর ফোনটা রুমে রাখা এবং ওকে ফোন দিচ্ছি যে এখানেই ফোনটা বাজতেছে, আমি সাথে হয়তো বা টয়লেটে গেছে বা কিছু, তো এরকম কিছুক্ষণ কাটার পরে হঠাৎ করে আমি যেটা শুনলাম যে ও অনেক জোরে একটা মানে চিৎকারের শব্দ, তখন সাথে সাথে আমি তিনতলা যে দেখি যে মানে দেখা যায় ওই দেবাশীষ ভাই নাকি করিডোরে পড়ে আসে, এবং তারপরে সে বাসার সবাইকে ফোন টোন করে বলে, এবং দেবাশীষ ভাই নাকি পরে কয়েকদিন শরীর ভালো ছিল না, এবং উনি এখন যেটা আমাকে বলেন যে ওনাদের বাসায় এটা কি ছিল আসলে, এটা আসলে উনি নিজেও
শিওর না,
হ্যাঁ শিওর না, এবং এটা যে একটা গ্লিমস এর ভিতরে যেরকম একটা জিনিস দেখে ফেলবেন সেটা আসলে কখনো সে আশা করতে পারেননি, এবং উনি এখন যেটা বলেন যে ওনার নিজেরই ওই করিডোর গুলাতে প্লাস ওই তিনতলা যে স্টোর রুম সেগুলোতে যেতে তার অনেক ভয় লাগে, এবং উনি যেটা করেন যে এরপরে যে স্টোর রুমের ভিতরে যে আসবাবপত্রগুলো ছিল যে আলমারিটা থেকে সে উনি এই জিনিসটা দেখেন, তো এই জিনিসগুলো সবই নাকি সে বাইরে পরেই করে দেন মানে ফ্রেশ করে ফেলেন রুমটাকে।
আচ্ছা,
তো এটাই ছিল রাসেল ভাই নিয়ে আমার ঘটনা, সেকেন্ড স্টোরি।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এবং সত্যি কথা বলতে কি আমি এটাই এই স্টোরিটা সবচেয়ে বেশি মানে মানে ক্রিস্টের জায়গা যেটা সেটা হচ্ছে যে যখন ফ্রেন্ডটা লুকিয়েছে মনে করে ও যখন আলমারির ভেতর থেকে শব্দ পাচ্ছিলেন এই ভদ্রলোক, এবং যখন তিনি দরজার খুলে আলমারির ভেতর থেকে সরাসরি বন্ধু মনে করে হাত দিয়ে টান দিয়ে কাউকে বের করে নিয়ে আসলেন, এবং চাঁদের আলোয় যখন দেখতে পেলেন একটা পঁচা গলা লাশের মতো কিছু, তখন কেমন লাগে? আচ্ছা, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে আপনারা কয়জন বা আমরা কয়জন আসলে পচা গলা লাশ দেখেছি সামনাসামনি? কিন্তু আমরা ভূতের সময় যখনই বলি, ইভেন আমারও কেন হয় এরকম একটা ভিজুয়াল মাথায় চলে আসে, এবং আমি দেখতে পাই যে আমার সামনে সত্যি একটা পচা গলা লাশ দাঁড়িয়ে আছে। এবং এই যে বৃদ্ধ লোক, আপনিও চোখ বন্ধ করুন, আপনি চোখ বন্ধ করে আপনি একজন বৃদ্ধ লোক দেখতে পাচ্ছেন, আপনার পচা গলা সেই মাংস খসে পড়া বৃদ্ধ লোকের চেহারার সাথে হয়তো আমার চেহারা মিলবে না, হয়তো আপনারটা কুচকুচে কালো হতে পারে, আমারটা ধবধবে ফর্সা হতে পারে, আপনার বৃদ্ধ লোকের মাথায় চুল সাদা হতে পারে, আমার কাঁচা পাকা হতে পারে, আপনার বৃদ্ধ লোকের গায়ে ময়লা জামা থাকতে পারে, আমার হয়তো ময়লা সোয়েটার থাকতে পারে বা চকচকে কাফনের কাপড় থাকতে পারে, এনিথিং। বাট এই যে ভিজুয়ালগুলো মাথায় আসে, মাথা কিভাবে তৈরি করে এরকম ভিজুয়াল, এবং কিভাবে আমি সত্যি সত্যি পচা গড়ে একটা লাশ দেখতে পাই, আমি তো কখনো দেখিনি। এবং আপনারা সবাই এখন চোখ বন্ধ করলে এই যে ফার্নান্দে ঘটনাটা বললেন, সেই ঘটনার সেই লাশটিকে, সেই বৃদ্ধ লোকটিকে আপনারা যে কেউ দেখতে পারবেন। এবং আপনি আজকে খুব বিশ্বাস করে আপনার বন্ধুকে হঠাৎ করে টান দিয়ে যদি দেখেন যে ওই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, অস্বাভাবিক কিছু নাই, কিন্তু আপনার ব্রেইন এরকম জিনিস তৈরি করে আপনাকে দেখাতেই পারে, তাই না? সো এটা হতেই পারে। কিন্তু যাই হোক, খুবই অদ্ভুত ব্যাপার। আমার সঙ্গে তানহা আছেন বাগেরহাট থেকে, এবং তিনি বলছেন যে তিনি ক্লাস সিক্সে পড়েন, অ্যান্ড আই লাভ ভূতাসন। ক্লাস সিক্সে পড়ে এখনো জেগে আছেন তানহা, এখনো জেগে আছো তুমি। সামিন আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন, লাস্ট স্টোরি ওয়াজ গুড। আমাদেরকে ফুটি সূচি সোহাগ লিখেছেন, আমার রাজশাহী থেকে বলছি, এবং অনেকদিন পর শুনছি, বিয়ের পর পর, বিয়ের আগে শুনতাম, অনেক মজা লাগছে, এবং বরের সাথে ভয়ের সব কথা শুনতে। বিয়ের আগে শুনতেন, বিয়ের পরে কেন শোনা যাবে না আমি এটা বুঝতে পারলাম না, মানে নিষেধ আছে নাকি এরকম? আমাদেরকে এছাড়াও অতুল SMS করেছেন, এবং আমাদের এবং আপনার আপনার বিবাহিত জীবনের জীবন অনেক সুখের হোক, সেটা সেটা সেই প্রার্থনা করি। আমাদেরকে সৌমিক SMS করেছেন, এবং তিনি বলছেন, ইটস মাই ফার্স্ট SMS ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার SMS এর জন্য। রোজ আমাদের SMS করছেন, SMS করছেন আমাদেরকে MD তরিকুল, এছাড়া আমাদেরকে SMS করছেন ইমন, থার্ড স্টোরি ওয়াজ ভেরি নাইস। আমাদেরকে বিশ্বজিৎ এবং শুভ বাগেরহাট থেকে SMS করেছেন, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন, ওয়েলডন ভূতাসন। অতুল আমাদের SMS করেছেন পাথরঘাট ঘাটা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আশিক, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মহসিন, কাশিম রেজা আমাদের সঙ্গে রয়েছেন, এছাড়াও রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন ইফাজ, থার্ড স্টোরিটা ইন্টারেস্টিং ছিল। রকি এবং মিমো আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি MD বুলবুল, এছাড়াও অভি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি অনন্যা যশোর থেকে, আমাদের সঙ্গে রয়েছেন সোহান কুয়েট থেকে, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি যে একজন লিখেছেন আম্মু, আপনার নামটা নাকি আম্মু আমি ঠিক জানি না, তিনি বলছেন যে ফেক আর যে সমস্ত স্টোরিজ, সে সমস্ত স্টোরিজ সবসময় ইন্টারেস্টিং হয়, বাট হাউ ডু ইউ নো যে কোনটা ফেক কোনটা ফেক না? আমি জানি যে মানে এটা আমি যদি বলি যে এটা একটা ফেক স্টোরি, এটা আসলে কী পোট্রে করে, মানে মানে আসলে মানে হোয়াট ডাজ ইট মিন? আমি আমি কি ইন্টেলেকচুয়াল এরকম কোনো কিছু মিন করলাম নাকি, মানে আমি মানে ওভার স্মার্ট বা কিছু একটা, মানে আসলে আমি জানি না, আমি তো জানি না যেটা সত্যি না মিথ্যা। তবে এই কথাটা বলায় আমি আসলে কি প্রমাণ করতে চাই? আমার যদি নিজের সন্দেহ হয়ে থাকে তাহলে সেই সন্দেহটা আমার মধ্যে রাখাই ভালো, সেটা সবাইকে না জানান দেওয়া ভালো, কারণ আমার সন্দেহ আমার ব্যাপার, সবাই জানবে কেন, তাই না? সাইফুল আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে নাইন, SMS করেছেন SK খোকন, SMS করেছেন আমাদেরকে রিজন, এছাড়া আমাদের আরও অনেকে SMS করেছেন, আমাদের সঙ্গে মুস্তফা ফিজার সহ আরও অনেকে SMS করেছেন। আমি একটা খবর দিই আপনাদেরকে এই মুহূর্তে, সেটা হচ্ছে পিজাইন জাস্ট ওপেন আ নিউ আউটলেট ইন ধানমন্ডি সাত মসজিদ রোড। ওয়াও, তো ধানমন্ডিতে সাত মসজিদ রোডে যারা আছেন তারা পিজাইনে এখন পিজা স্বাদ উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে আমি অ্যাড্রেসটা বলেছি, GH Heights building 12th floor, and they have also recently opened another outlet in Mirpur. Oh my god. এবং আমাদেরকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে তাদের যে তাদের তাদের হচ্ছে অ্যামেজিং ফুড এবং ফ্রি হোম ডেলিভারি রয়েছে পিজাইনের, এবং পিজাইনের টেস্ট সম্পর্কে নতুন করে নিশ্চয়ই কোনো কিছু বলে দিতে হবে না। এবং আমার কাছে যে এই যে আমি ফ্রি হোম ডেলিভারি শুনেই আমার মনে হলো সঙ্গে সঙ্গে যে হ্যাঁ, আমাদের তো রেডিও ফুড তো পিজা আসার কথা দেখে আসি, যদি চলে আসে থাকে পিজাইন, যদি সত্যি পিজা পাঠিয়ে থাকে তাহলে একটা বিরাট সারপ্রাইজ হবে, এবং সেটা আমরা অবশ্যই সবাই মিলে খাবো এবং খেয়ে এসে আপনাদেরকে বলছি এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে। এবং ইন দ্য মিন টাইম আপনারা ছোট্ট ব্রেকে চলে যাই, এবং ব্রেকের মাঝখানে আমরা একটু পিজা খাই, আপনারা ওয়েট করুন একটু প্লিজ, ফিরে আসছি একটু পরে। স্টে টিউন ফর ইওর ফুডি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুডি,
এক্সক্লুসিভলি অন FusionBD.com.
Boot FM, the night comes alive with Grounding Form.
নমস্কার আসল ভাই, আমি অহনা, আমি কলকাতা থেকে বলছি। আসলে আমি খুব রিসেন্ট আমার এক ফ্রেন্ডের সাথে একটা ঘটনা শেয়ার করি, যার পরিপ্রেক্ষিতে সে আমাকে সাজেস্ট করে ভূতের প্রেমের ব্যাপারে, এবং আমি রিসেন্টলি ভূতের প্রেমের ব্যাপারে জানতে পারি। বাট তারপর থেকেই আমি এবং আমার হাজব্যান্ড প্রায় যতগুলো সম্ভব ভূতের প্রেমের এপিসোড, রিসেন্ট এপিসোড ডাউনলোড করে শুনেছি বা লাইভে শোনার চেষ্টা করেছি। আসল ভাই, আজকে সেই ঘটনাটি আমি শেয়ার করতে চাইছি যেটার থ্রুতে আমার ভূতের প্রেমের সাথে পরিচয় হয়েছে। যাই হোক, আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই কর্মসূত্রে দেশের বাড়ি থেকে কলকাতায় থাকি। লাস্ট ইয়ার পুজোর সময় আমরা দেশের বাড়ি যাই এবং আমার শ্বশুরমশাই কর্মসূত্রে বাইরে থাকেন, আর কোনো বিশেষ কারণে সেদিনই আমার শাশুড়ি মাকে হঠাৎ করে তার বাপের বাড়ি থেকে ফোন আসে, তাকে বাপের বাড়ি চলে যেতে হয়। সেই দিন রাত্রেবেলায়, মানে সেই দিনটা আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই মা বাবার রুমটা, যে মা বাবার রুমেই থেকে যাই। তো যাই হোক, রাত্রেবেলা মোটামুটি খাওয়া দাওয়া করে গ্রামের সাইড ঘুরিয়ে পড়েছি। তো হঠাৎ করে মোটামুটি আড়াইটা তিনটে, আমার এক্সাক্ট মনে নেই, আড়াইটা তিনটে নাগাদ হঠাৎই আমার ভীষণ অস্বস্তি হতে শুরু করে। এই ধরনের অস্বস্তি আমি ঠিক বলে বোঝাতে পারবো না, একটা ভীষণ আনিজি ফিল হয়, একটা গরম লাগতে থাকে, অদ্ভুত একটা ব্যাপার। তো আমি চোখ খোলার চেষ্টা করছিলাম, বাট আমি চোখটাও খুলতে পারছি না, এমন অদ্ভুত সিচুয়েশন। তো হঠাৎ করে আমি চোখটা মনে জুড়ে খুলে ফেলি, চোখ খুলে যেটা আমি দেখি সেটা ভীষণই অদ্ভুত। একটা এক থেকে দেড় বছর বয়সী একটা বাচ্চা ছেলে, গায়ের রংটা পুরো ধূসর, ধূসরই হবে, কালো বাট ধূসর গায়ের রঙের একটি বাচ্চা ছেলে অপলক দৃষ্টিতে আমার মাথার কাছে বসে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, এবং সে চাহনিটার মধ্যে কোনো ভয়ঙ্করতা নেই, কিন্তু এত নিশ্চয় পীর বা শিউরে উঠেছিলাম আমি। এরপর আমি আমি ভীষণভাবে চেষ্টা করি আমার সর্বশক্তি দিয়ে উঠে বসার, কিন্তু আমি কোনোভাবেই উঠে বসতে পারছিলাম না। দেখতে পাই আমার হাত পা সমস্ত কিছু যেন প্যারালাইজ হয়ে গেছিল, আমি চোখটাও ইভেন বন্ধ করতে পারছিলাম না। অনেক কষ্টে আমি, আমার মন বলছিল যে আমি একবার যদি আমার হাজব্যান্ডকে ডাকতে পারি, সে পাশেই শোয়া, তাকে আমি দেখতে পাচ্ছি, বাট আমি তাকে ডাকতে পারছি না, তাহলে আমার হয়তো এই ব্যাপারটা থেকে আমি বেরোতে পারবো, কিন্তু কোনো মতেই আমি তাকে ডাকতে পারছিলাম না। অনেক কষ্টের পর, অনেক কষ্টে আমি কোনো মতে চোখটা খুলে তাকাতেই তাকিয়ে উঠে বসি, এবং উঠে বসে আমার পায়ের দিকে প্রথম আমার চোখ যায়। আমি পায়ের দিকে তাকিয়ে দেখি একই রকম আরেকটি বাচ্চা আমার পায়ের কাছে বসে অপলক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি একইভাবে ভাবি যে পিছনের বাচ্চাটি হয়তো সেই বাচ্চাটি যে সামনে আমার পায়ের কাছে বসে রয়েছে। আমি সেটা দেখার জন্য আমি পেছন দিকে ঘুরে তাকাই, এবং তখন আমি দেখি মাথার কাছে ওই বাচ্চাটি ওইভাবে বসে রয়েছে, এবং পায়ের কাছেও আরেকটি বাচ্চা একই রকম দেখতে ওইভাবে বসে রয়েছে। আমি ভীষণ ভয় পেয়ে যাই ডাকল ভাই, আমার আমার হাত পা পুরো স্টিফ হয়ে যায়, অবশ হয়ে যায়, আমি বুঝতে পারি না আমি কি করবো। তারপর আমার আর কিছু মনে নেই, কিন্তু এরপরে ঘটনাটা আমি আমার হাজব্যান্ডের কাছে শুনি যে আমার প্রচণ্ড চিৎকারে নাকি তার ঘুম ভাঙে, এবং সে আমাকে উঠে জিজ্ঞেস করে কি হয়েছিল, তাকে জল টল দেয়, তারপর আমি ধাতস্থ হই। যাই হোক, এই ঘটনা আমার হাজব্যান্ডকে ছাড়া আমি কাউকেই বলিনি, এবং হাজব্যান্ডও বাড়ির কাউকে জানায়নি, আমরা চেপে গেছিলাম। এরপরে মা ফিরে আসার পর আমাদেরকে অন্য আর একটা ঘরে শিফট করে দেওয়া হয়। তো আমরা আমাদের ঘরে থাকতে থাকি থাকি এরপরে দু তিন দিন পরের ঘটনা দেখা যায়। আমি হঠাৎ করে, আমরা দুজন ঘুমোচ্ছি, আমার হাজব্যান্ড আমার দিকে মুখ করে ঘুমোচ্ছে এবং আমি তার দিকে মুখ করে ঘুমোচ্ছি। আমার ঘুম ভাঙতে আমি দেখি যে মোটামুটি ঠিক ওই আড়াইটা তিনটে নাগাদই আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি ঘুম ভেঙে দেখি যে ডাক্তার ভাই, আমার হাজব্যান্ডের পিছনের দেওয়ালে, আমার হাজব্যান্ডের পেছনের দেওয়ালে হঠাৎ করে আমি আবিষ্কার করি একটা দেওয়াল ঘড়ি। এই দেওয়াল ঘড়িটা আগে থেকে ছিল না, সেই দেওয়াল ঘড়িতে তিনটে বেজে রয়েছে। আমি নাইট ল্যাম্পের আলোয় দেখি তিনটে বেজে রয়েছে। আমি অবাক হয়ে যাই দেওয়াল ঘড়িটাকে দেখি, এবং আমি চেষ্টা করি দেওয়াল ঘড়িটার দিকে কনসেন্ট্রেট করতে কি করে এলো। তো আমি হঠাৎ তাকাতে, ভালো করে তাকাতে দেখি ওই তিনটের কাঁটাটা ওই সেই দুটো বাচ্চা ছেলের বডি দিয়ে তৈরি। বডিটা এমন ভাবে জড়িয়ে রয়েছে যেন ঘড়ির তিনটে কাঁটা। আমি প্রচন্ড ভয়ে শিউরে উঠি এবং আমি চেষ্টা করি যে কিছু বলার, আমার হাজবেন্ডকে দেখে দেখানোর, কিন্তু সেই চেষ্টা আমার বৃথে যায় কারণ আমার বডি পুরো স্টিক হয়ে যায়। তারপর আরো যেটা আমি দেখি, হঠাৎ করে দেখি যে ওই ঘড়ি থেকে কিছু একটা বেরিয়ে আসছে এবং ভালো করে লক্ষ্য করতে দেখি যে সেটা ওই বাচ্চা ছেলে দুটোর হাত। আমার হাজবেন্ডের ঘাড়ের দিকে তারা হাতটা বাড়িয়ে আসছে। তখন রাসেল ভাই আমি প্রচন্ড মনের জোরে, প্রচন্ড শক্তিতে জোরে চিৎকার করে উঠি, আমার হাজবেন্ডকে ধাক্কা দিয়ে দিই এবং তখন সে উঠে আমাকে জিজ্ঞেস করে, লাইট জ্বালে এবং আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি পেছন দিকে ঘুরিয়ে তাকে ঘড়িটা দেখাতে গিয়ে দেখি সেখানে কিছু নেই, ঘড়িটা ছিলই না, এখনও নেই। তো আমি যথেষ্টই ঘটনার পর যথেষ্ট ভয় পেয়ে যাই এবং আমি আর বাড়িতে থাকতে চাই না, আমি ফেরত আসতে চাই কলকাতায়। তখন আমার হাজবেন্ড পরে আমি আর আমার হাজবেন্ড মিলে আমার শাশুড়ি মার কাছে ব্যাপারটা শেয়ার করতে, শাশুড়ি মার কাছ থেকে যেটা জানা যায় সেটা মা বলেন যে আমার হাজবেন্ডের আগে আমার মায়ের মিসক্যারেজ হয়েছিল এবং কিছু বাচ্চা মারাও গেছে জন্মানোর পর, দু তিনটে বেবি, তার মধ্যে একজোড়া মানে একটা টুইন বেবিও ছিল। তো মেয়েদের মায়ের ধারণা যে তারাই আমাকে দেখা দিয়েছে বা তাদেরই কিছু একটা ব্যাপার, তারাই মোটামুটি যখন মারা যায় তখন তাদের এই ছিল ওই দেড় বছর মতো। তো এটাই আমার ঘটনা রাখেন ভাই, যদি আপনার ভালো লাগে অবশ্যই শোনাবেন। নমস্কার।
ভূত FM, the night comes alive with Gramin Form.
The night comes alive with Gramin Form. হয়তো আপনি শুনছেন বাংলাদেশের কোনো জায়গা থেকে, হয়তো আপনি শুনছেন কলকাতা বা ইন্ডিয়ার কোনো জায়গা থেকে, হয়তো আপনি শুনছেন আমাদেরকে আমেরিকা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, যে কোনো জায়গা থেকে, এশিয়ার কোনো দেশ থেকে হয়তো শুনছেন আপনি আমাকে। যেখান থেকে শুনুন না কেন, ভূতাত্মের সঙ্গেই আপনি আছেন এবং ভূতাত্মের সঙ্গেই থাকবেন আশা করব। আর আমরা যেটা বলছিলাম যে একটু আগে আমরা পিজাইনের পাঠানো পিৎজা সত্যি এসেছিল, ওয়াট আ সারপ্রাইজ, এবং আমরা সেটা খেলাম। অ্যান্ড টেস্ট মানে এটা অ্যামেজিং টেস্ট, আপনারা সবাই জানেন অ্যামেজিং ফুড। অ্যান্ড পরে মানে কি বলবো যে আমি সাধারণত এই সমস্ত জিনিস মানে কি বলবো খেলে সামলানো মুশকিল হয়ে যায়, রাইট? বাট আমরা সবাই খেয়েছি, এখানে যারা আছেন তারা সবাই খেয়েছেন এবং সবাই প্রশংসা করবেন, সেটা খুবই স্বাভাবিক। পিৎজা নিয়ে কোনো কথাই চলে না, কিন্তু এটা 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 সবচেয়ে বেশি ইয়ে ছিল যে হঠাৎ করে পেলাম এবং হঠাৎ করে খেলাম। আবার খবরটা দিয়ে দিই, পিৎজা ইন জাস্ট ওপেন নিউ আউটলেট ইন ধানমন্ডি সাত মসজিদ রোড। এটা আমি অ্যাড্রেসটা আরও একবার আপনাদের জানিয়ে দিই, GH Heights building, 12th floor. They have also recently opened another outlet in Mirpur. Enjoy their open terrace, amazing food and free home delivery. এবং আপনারা সবাই জানেন যে পিৎজা ইন হচ্ছে বেস্ট পিৎজা ইন টাউন। তো আমার মনে হয় যে অবশ্যই 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 অর্ডার করে ফেলুন। আর মিরপুরবাসী, ধানমন্ডিবাসী, আপনাদের তো মানে কি বলবো যে মানে চমৎকার জায়গা হলো যাওয়ার এবং টেস্টি ফুড এক্সপিরিয়েন্স করার। আমার আজকের এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে এটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ পিৎজা ইন। আমরা এখন চলে যাব, আমাদের একটা স্টোরি রয়েছে যেটা হচ্ছে আমাদের ইমেইল রয়েছে, সেই ইমেইলে চলে যাব। এবং আমাদেরকে পাঠিয়েছেন এই ইমেলটি আমাদেরই একজন লিসেনার। এই ইমেলটিতে আপনি একইভাবে যেমন একটা ঘটনা শুনবেন, সেই সাথে আরও কিছু ব্যাপার স্যাপার জানতে পারবেন। সিন্স আমাদের এই যে লিসেনার যিনি পাঠিয়েছেন আমাদেরকে, তিনি একজন প্রবাসী বাঙালি, এবং একটা জায়গার ঘটনা যখন আমরা পাঠাই, আমাদের কেউ পাঠান, তখন সেই জায়গার চারিদিকের ব্যাপার স্যাপার যখন যেভাবে আমরা জানতে পারি, জায়গাটি আমাদের কাছে পরিচিত হয়ে ওঠে এবং পরিচিত হওয়ার কারণে সেই জায়গার কালচার থেকে শুরু করে সেই জায়গার অনেক কিছুই আমরা জেনে ফেলি, রাইট? তো এই ঘটনাটাও আপনাদের কাছে বেশ অবাক করা লাগতে পারে হয়তো। লিখছেন, হ্যালো ডিয়ার রাসেল ভাইয়া অ্যান্ড লিসনার্স, আমি সবসময় ভালো থাকার দলে, তাই সেটা জিজ্ঞেস না করি। আর আপনি সবসময় ভালো থাকার দলে, তাই সেটা জিজ্ঞেস না করি, যদিও জানতে চাই যে হাউ ইজ ইয়োর নিউ ইয়ার্স ফার্স্ট মান্থ। আজকে তো ফার্স্ট মান্থের লাস্ট ফ্রাইডে। ইট ওয়াজ গুড অ্যান্ড ইট ওয়াজ ব্যাড অ্যাজ ওয়েল। বাট সবার সমান যায় না সবদিন, বাট আমার মনে হয় যে নতুন বছর অনেক অনেক ভালো এবং অনেক অনেক সুখবর নিয়ে এসেছে আমাদের সবার জন্য। ভুতেতাম ফার্স্ট মান্থ অফ 2017 is going excellent. I loved the Chittagong show, loved the most. এবং আমি হচ্ছে আমসাদ মান ফর কুয়ালালাম ফ্রম কুয়ালালামপুর অ্যান্ড ইংলিশে বাংলা লেখার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মালয়েশিয়ার এই সাউথ ইস্ট এশিয়া এই কান্ট্রির একটা ফেস্টিভ্যাল অনেক বড় করে সেলিব্রেট করা হয় এবং সেটা নাম হচ্ছে লুনার নিউ ইয়ার অর চাইনিজ নিউ ইয়ার। ইউজুয়ালি জানুয়ারির এন্ডে হয় এই নিউ ইয়ার এবং এই ইয়ারে নিউ ইয়ার মানে আজকে এই যে ফ্রাইডে এবং স্যাটারডেতে, তো আজকের ঘটনা এবং আজকেই পড়ছি সেই জন্য ঘটনাটা আরও বেশি। এবং তিনি লিখছেন যে আমার আজকের ঘটনাটি এই লুনার নিউ ইয়ারকে নিয়ে। ঘটনাটি ঘটে ফার্স্ট ইয়ার লাস্ট ইয়ার 2016 এর লুনার নিউ ইয়ার সময়। আমার এক মালয়েশিয়ান ফ্রেন্ড ডিফারেন্ট স্টেটে থেকে কুয়ালালামপুরে শিফট হয়ে আসে, এসে এখানে নিউ একটা অ্যাপার্টমেন্টে ওঠে ঠিক লুনার নিউ ইয়ারের চার দিন আগে। ওঠার পর পরপরই তার বাসায় এক চাইনিজ কাপল আসে এবং তারা তাকে লুনার নিউ ইয়ারের ইভেন্টে তাদের বাসায় ইনভাইট করে এবং ইনভিটেশন কার্ড দেয়। আমার ফ্রেন্ড কার্ডটা নিয়ে খুলেই রেখে দেয়। অ্যাজ সে মালয়েশিয়ার মুসলিম, তো সে যাওয়ার ব্যাপারে খুব একটা এক্সাইটেড না। বলে রাখা ভালো, এই ফেস্টিভ্যালটা মুসলিমরা সেলিব্রেট করে না, অনলি চাইনিজরা এটা সেলিব্রেট করেন। বাট মালয়েশিয়াতে মেজরিটি চাইনিজ রেস, তাই এখানে গ্র্যান্ড সেলিব্রেশন হয়। যাই হোক, আমি আমার ফ্রেন্ডের খোঁজ নিতে ওর বাসায় যাই। আমার চোখ পড়ে টেবলে রাখা লুনার নিউ ইয়ার ইনভাইটেশন কার্ডের দিকে। আমি কখনোই এই ফেস্টিভ্যালে কখনো কোনো চাইনিজ ফ্যামিলির সাথে থেকে দেখিনি, সো আমি ওকে বলি যে চল এটায় যাই এবং ওখানে এবং দেখার অনেক কিছু আগ্রহ আছে। আমার ফ্রেন্ডও রাজি হয়ে যায়, অ্যাজ তখন কোনো কাজও নেই আমাদের। এরপর আমরা নিউ ইয়ারের সন্ধ্যায় যাওয়ার জন্য রেডি হই। এবার কার্ডটা আমি খুলে দেখতে পাই অ্যাড্রেসে লেখা 14th floor flat number 6C। ভালো কথা। আমি আমার ফ্রেন্ডকে বললাম এই লোকেশনটা হলো 14th floor এবং এই লোকেশনটা হলো আমার আমার ফ্রেন্ড আমার দিকে তাকিয়ে কার্ডটা হাত থেকে নিয়ে নিল এবং লাইক ও অনেক ভয় পেয়েছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে আমাকে বলল 14th floor কিভাবে, মালয়েশিয়াতে তো 14th floor নেই কোনো বিল্ডিংয়ে, ইভেন মানে 14th floor নেই ইভেন আমার অ্যাপার্টমেন্টেও নেই। বলে রাখা ভালো, আমি এই ব্যাপারটা জানতাম না যে মালয়েশিয়াতে কোথাও চার ডিজিটটা ইউজ করা হয় না। সো ফ্লোর নাম্বার হয় 3, এরপর 3A নট 4, আবার 13th, এরপর 13A নট 14। আমি তখন ওকে বলি যে মেবি ভুল করে লিখেছে, দে অ্যাকচুয়ালি মিন্ট যে 13A বাট মিস্টেক করে ফেলে তারা লিখেছে হয়তো 14th। আমার ফ্রেন্ড তখন খুব নর্মাল ভাবে নেয় ব্যাপারটা এবং আমার চাপাচাপিতে সে ফাইনালি যেতে রাজি হয়। এরপর আমরা বের হলাম বাসা থেকে। আমার ফ্রেন্ডের ফ্ল্যাটটা ছিল 2nd floor, তো আমরা লিফটে উঠলাম। উঠে আমি 13A দিতে গিয়ে দেখি লিফটে 14 বাটনটা আছে। দেখে আমার ফ্রেন্ডকে বলি যে দেখ তোদের অ্যাপার্টমেন্টে 14 আছে কিন্তু, এই যে বাটন। ও নিজের চোখে দেখলো এবং সেটা বিলিভ করতে চাইছিল না। যাই হোক, আমরা 14th floor যাই। লিফট থেকে নেমেই দেখতে পাই যে ফ্লোরটা বেশ সুন্দর করে চাইনিজ অর্নামেন্টস দিয়ে ডেকোরেট করা। ইউজুয়ালি চাইনিজরা লুনার নিউ ইয়ারের টাইমে ওদের ফ্লোর অনেক অর্নামেন্টস দিয়ে ডেকোরেট করে, ঠিক সেভাবেই এই ফ্লোরটাও ডেকোরেট করা। আমরা একটু সামনে গিয়ে কোথাও 6C ফ্ল্যাটটা খুঁজে পাই না। 6A 6B দেখি, তারপর 7A 7B করিডোরে একদম শেষ মাথায় আমরা 6C পাই। বাট খুব আশ্চর্যের ব্যাপার যে 6C ফ্ল্যাটটা থাকার কথা 6B এর পর। যাই হোক, বাসায় নক করতে দৌড়ে গ্রিটিং জানায় সেই কাপল যারা আমার ফ্রেন্ডকে ইনভাইট করেছিল। এবং ফ্ল্যাটের ভেতরে ঢুকে দেখি অনেক সুন্দর করে সাজানো এবং টেবিলে অনেক ফুড। এই পর্যন্ত সব ঠিক আছে, সব ঠিক ছিল। বাট এবার থেকেই শুরু হয় মেইন ঘটনা। আমরা ভেতরে বসেই দেখতে পাই যে পাশের রুমে একজন বেশ এজড পার্সন শুয়ে আছেন। আমার ফ্রেন্ড ওনাদের জিজ্ঞেস করেন যে পাশের রুমে উনি কে, এই টাইমে শুয়ে। ওনারা কোনো রিপ্লাই দেন না, বরং কেমন যেন রেগে যান। ঠিক কিছুক্ষণ পর ওনাদের ফেস্টিভ্যাল রিচুয়াল স্টার্ট হয়। সেই টাইমে আমার চোখ যায় পাশের রুমের দিকে এবং যিনি শুয়ে আছেন তাকে দেখে আমার মনে হয় যেন একজন ডেড পার্সন শুয়ে আছে। আমি আমার ফ্রেন্ডকে বিস্পার করে বলি যে আমার মনে হচ্ছে পাশের রুমে ওই মানুষটা একটা ডেড বডি। আমার ফ্রেন্ড সাথে সাথে উঠে আমার হাত ধরে ফ্ল্যাটের বাইরে নিয়ে আসে এবং আমাকে বলে, আর শিওর ওরা ডেড পার্সন? বললাম জানি না, বাট মনে হলো কারণ আমরা এই বাসায় এসেছি 1 ঘন্টা এবং 1 আওয়ার সে যেভাবে শুয়েছিল ঠিক সেভাবেই অল দ্য টাইম শুয়ে আছে, 1 ইঞ্চিও নড়েনি। তার ওপর ব্রিদিং হলে মানুষের স্টোম্যাক স্কুইজ করে, ইন আউট হয়, এই ধরনের কোনো কিছু হচ্ছিল না। আমার ফ্রেন্ড তখন বলল যে উই আর ইন বিগ ট্রাবল, চলো আমরা চলে যাই এখান থেকে। আমি তখন কিছু বুঝে উঠতে পারি নাই, জাস্ট ওর সাথে হাঁটা শুরু করি। আমরা হাঁটতে হাঁটতে দেখি করিডর শেষ হয়ে হচ্ছে না এবং করিডরের ভেতরে অনেক চাইনিজ পিপল যারা লুনার নিউ ইয়ার সেলিব্রেট করছে, বাট সবাই দেখতে দেখতে লাগছে যায় লাইক ডেড পার্সন। আমরা খুব বেশি ভয় পাই, এতই ভয় করে যে সবাই এবং যে বলে বোঝানো যা পসিবল না। তারপর জীবন বাঁচাতে লিফটের দিকে দৌড়াই এবং লিফট তো খুঁজে পাই না। যতবারই লিফটের দিকে যাই আমরা এসে থামি 6C-এর সামনে। এরপর আমার ফ্রেন্ড এবং আমি আয়াতুল কুরসি পড়ি, পড়তেই দেখতে পাই যে ফ্লোর পুরোপুরি একদম ফাঁকা, কোনো ফ্রেন্ড অ্যান্ড কোনো ডেকোরেশন বা কোনো কিছু নেই। এই ফ্লোরটাই একটু আগে এত সুন্দর করে ডেকোরেট করা ছিল, নাও পুরোটাই অন্ধকার, কেউ নেই। আমি আমার ফ্রেন্ড জানি না কি হচ্ছে, বাট আমি জানি না যে সে আমাকে বলছে নাও জাস্ট লাইফ সেভ করতে হবে। কি হচ্ছে সেটা পরে বলবো। এরপর আমরা লিফট না পেয়ে 6C ফ্ল্যাটের সামনে এসে ভাবি যে আয়াতুল কুরসি পড়তে পড়তে এই বাসাতেই এগিয়ে ঢুকবো এবং ওই কাপলকেই জিজ্ঞেস করব যে এমন কেন হচ্ছে, লিফট কোথায়। আমরা 6C ঢুকতেই একদম শকড হয়ে যায়। এবার 6C ডোরটা খুলতেই দেখি যে এটা কোনো ফ্ল্যাট না, এটা ইমার্জেন্সি স্কেপ স্টেয়ার রুম। যাই হোক, সিঁড়ি দিয়ে তখন দৌড়ে নিচে নামতে থাকি আমরা। ওই দিন রাতে এত সব নিয়ে কোনো কথা আমরা বলিনি। পরের দিন আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করি যে কাল রাতে কি হয়েছিল এসব। আমার ফ্রেন্ড বলে যে চাইনিজরা বাসায় ডেড বডি রেখে ব্ল্যাক ম্যাজিক করে। ওদের ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালে ডেড বডি এবং কিছু লিভিং পার্সন লাগে। আমি যে মানুষটাকে দেখেছি সেটা ওই ব্ল্যাক ম্যাজিকের পার্ট, অ্যান্ড মোস্ট প্রবাবলি আমরা সেই রিচুয়ালের পার্ট হয়ে যাচ্ছিলাম। বাট রিচুয়ালের মাঝ দিয়ে আমাকে টেনে আনায় সেটা থেমে যায় অ্যান্ড ফ্লোরে সব কিছু চেঞ্জ হয়ে যায়। যাই হোক, আমরা পরদিন সিকিউরিটি গার্ডকে গিয়ে বলি যে আমাদের সাথে একটু 14th floor যাবেন, 6C ফ্ল্যাটে। সিকিউরিটি আমাদের দিকে তাকিয়ে বলে 14th floor ইয়ার, দেন তাকায় আমাদের লিফটের দিকে এবং লিফটে উঠে দেখি কি ব্যাপার, 14th floor এর বাটন তো নেই, 13A ইট ইজ। অ্যান্ড আমরা 13A তে গিয়ে উঠে দেখি কি ব্যাপার, 14th floor এর বাটন আছে, কি ব্যাপার। করিডোরের যেখানে 6C ফ্ল্যাটটি ছিল ওখানে ডোর খুলে দেখি আসলেই তো ভেতরে ইমার্জেন্সি স্কেপ। আমরা গার্ডকে লাস্ট নাইটের ঘটনা সব বলি। সে বলে যে 6 ইয়ার্স আগে এই অ্যাপার্টমেন্টে 13A ফ্লোরে, ফ্লোরটা অ্যাকচুয়ালি 14th floor নামেই ছিল, কারণ তারা 4 ডিজিটটাকে খারাপ মানত না। আমি এই অ্যাপার্টমেন্টটা যেটা যারা যারা বানায় তারা ওই 14th ফ্লোর অনলি ওনার ওনারাই থাকতো, এবং বাট 6 ইয়ার্স আগে এমন এক লুনার নিউ ইয়ারের সন্ধ্যায় এক ফ্ল্যাটের কাপল ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল করে, এবং রিচুয়ালের টাইমে অন্য ফ্ল্যাটের মানুষ সেটা দেখে ফেলে এবং সামহাও ওই বাসার ডেকোরেটিভ ক্যান্ডেল আর কিছু একটা থেকে আগুন লেগে যায়। ওই কাপল সহ ফ্লোরটা অনেক মানুষ যারা তখন ওই ফ্ল্যাটটাতেই ছিল তারা সবাই মিলে আগুনে বার্ন হয়ে যায়। যারা বেঁচে যায় তারা এই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যায়। এরপর ফ্ল্যাট ফ্লোর এর নাম্বার চেঞ্জ করে 13A দেয়া হয়, বাট ফ্লোরটায় কেউ থাকে না। অনেক বাড়ি নাকি রেন্ট হয়েছিল কিছু ফ্ল্যাট, বাট কেউ 7-8 দিনের বেশি থাকতে পারেনি, সব বুঝলাম। বাট আজ পর্যন্ত এটা বুঝলাম না যে 6C ফ্ল্যাটে কেন এই ওই ইমার্জেন্সি স্কেপের দোরটা ছিল। গার্ডের কথায় জানতে পারি যে 6C 6B এর পরই ছিল, এটা আজও রহস্য। যদিও এটাও রহস্য যে কেন আমরা ওই জন্য নিউ ইয়ারের ইনভাইটেশন পেয়েছিলাম। হয়তো আমরা না অনেকেই ওই নিউ ইয়ারের ইনভাইটেশন পেয়েছিল, যদিও আমরা জানি, বাট আমার ফ্রেন্ড ঠিক পরদিনই ওই অ্যাপার্টমেন্ট চেঞ্জ করে অন্য প্লেসে চলে যায়। এবং ভালো লাগলে পড়ে শোনাবেন এবং সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা। আমি জানতে চাই, হোয়াট অ্যাবাউট দ্য কার্ড, মানে ইনভাইটেশন যে কার্ডটা আপনারা পেয়েছিলেন সেই কার্ডটা কোথায় গেল? আপনারা বাসায় এসে সেই কার্ডটা আবারও পেয়েছিলেন কিনা? এবং সেই লুনার নিউ ইয়ার যে ইনভাইটেশন কার্ড, সেই কার্ডের যে কাপল, সেই কাপলের সাথে নাম মেলে কিনা, এই বিষয়গুলো সাদমান আপনার কাছ থেকে আমি আরও আবার ডিটেলে জানতে চাই। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার স্টোরি। আই হোপ যে আপনারা সবাই এনজয় করেছেন এবং আশা করছি যে সবার ভালো লেগেছে। আমরা পরবর্তী স্টোরিতে যাব এবং আমাদের পরবর্তী স্টোরি টেলারকে তো আমি একটু পরেই বলবো। আমরা একটু ইন দ্য মিন টাইম আমরা দেখেছি যে ফেসবুকে কে কি লিখছেন, ফেসবুকে অনেকেই অনেক কিছু লিখছেন এই মুহূর্তে, এবং আমি দেখতে পাচ্ছি আমি শীতে ঘামছি। আমাদের সঙ্গে মেহেদি ইনাম বিপদে ডোন্ট স্টপ দ্য ফুর্তি। এছাড়া আমাদের সাথে শাহরিয়ার ইমন আছেন, আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ ইউসুফ হোসেন, এছাড়াও সাজ্জাদ হোসেন ফেসবুক থেকে পড়ছে, কিন্তু নুরে আলম আমাদের সঙ্গে আছেন, ইমু খান আমাদের সঙ্গে রয়েছেন, এসকে এক্সাম তবুও লাইভ শুনছেন, খুব খারাপ কথা যশোর থেকে, এখন আপনার ঘুমানো উচিত। সুমা আক্তার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ আসিফ, এছাড়াও জাহিদুল ইসলাম ফাহিম আমাদের সঙ্গে আছেন, এবং ফাহিমা ইসলাম আমাদের সঙ্গে আছেন, গ্যান্ডারিয়ায় থাকেন তিনি, এবং তিনি বলছেন যে এই স্টোরি গ্যান্ডারিয়ার কোথায় এটা ফার্নানকে জিজ্ঞেস করেছেন। কল্যাণ খা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন এমডি আপন হাসান, এছাড়াও রুশো আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ মারুফ, এছাড়াও মনির খান আমাদের সঙ্গে রয়েছেন, একজন আচ্ছা অঙ্গন ধর আমাদের সঙ্গে আছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, আমিনুল দাওয়াদ আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনিও ফুর্তি অ্যাপ ইউজ করে শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আমাদের ফেসবুকে যে ছবিটা আমরা আপ করেছি সেই ছবিটা আপনারা দেখে অলরেডি জেনে গেছেন যে এখন কে ঘটনা বলবেন, এবং তারপরেও অনেকে লিখছেন এখানে সেকেন্ড স্টোরিটা জোস ছিল, ভূতাতম শুনবো বলে এক সপ্তাহ ধরে অভ্যাস করছি লিখছেন সোহাগ শিকদার, অচেনা পথিকে এই কথাটা লিখেছেন। এমডি কিপ দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মাসুদ রানা, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন এস কে সাজু খান, এছাড়াও রকিবুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন, আশিক হুসাইন অ্যাপের ছবি আপ করেছেন তিনি, অ্যাপ দিয়ে শুনছেন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন আতিকুল আতিক সহ আরও অনেকে। আমরা দেখতে পাচ্ছি অনিক আহমেদ আমাদের সঙ্গে আছেন এবং তিনিও শুনছেন অ্যাপ দিয়ে এবং ছবি আপ করেছেন আমাদের পেজে। তো আপনি যদি আমাদেরকে এসএমএস করতে চান চলে যান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radiofurti.fm which is bhutasam@radiofurti.fm। তার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। আর আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutasam.rasel। চলে যাচ্ছি আহমেদ বাবু ভাইয়ের কাছে এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনে আসবো। স্টে টিউনড রেডিও ফুর্তি এবং চলুন শুনে আসি বাবু ভাইয়ের ঘটনা।
থ্যাংক ইউ রাসেল ভাই, হ্যালো অডিয়েন্স। এই ঘটনা যেটা বলবো রাসেল ভাই, এটা বাংলাদেশের যশোর এলাকার আর কি, তখনকার দিনে এটা মানে বৃহত্তর যশোর ছিল।
আচ্ছা,
তখনকার এটা বলেছেন বাসেদ ভাই নামে একজন, উনি একসময় মেডিকেল স্টুডেন্ট ছিলেন।
আচ্ছা,
তো যাই হোক ঘটনা চলে যাই। বাসেদ ভাই এক সময় আর কি তখনকার দিনে একদিন উনি শহর থেকে আর কি, খুলনা শহর থেকে উনি ওনাদের দেশের বাড়ি চলে আসেন যশোরের যে কোনো একটা গ্রামে আর কি। তো গ্রামে আসেন, এসে বাসায় সময় কাটাচ্ছেন, দিন গড়িয়ে রাত এসে পড়ছে। উনি খবর পান যে ওনার ছোট ভাই তার ভাইয়ের সাথে তার ফ্রেন্ডের সাথে বাইরে গেছে আর কি। তো ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করছেন, কারণ বেশিরভাগ সময় উনি বাসায় এসে ভাইকে ভাইয়ের সাথে সময় কাটান, খুব ভালো সম্পর্ক ভাইয়ের সাথে। তো উনি রাতের বেলা যখন বেশ রাত হয়ে গেছে, তখন রাসেল ভাই গ্রামে আপনার 8টা 9টা মানে বেশ নিশুতি রাত, তো এরকম একটা সময় উনি বারান্দায় বসে আছেন ভাইয়ের জন্য ওয়েট করছেন, আর ঠান্ডা পড়েছে হালকা। তো এর মধ্যে হঠাৎ করে উনি শোনেন যে ওনাদের যে দরজাটা বাইরে যে বেড়ার মানে বেশ একটা প্রাঙ্গণ আছে তার ওই পাশে বেড়া আর কি, তাই ওখান থেকে ওই ভাইয়ের খুব ক্লোজ একটা ফ্রেন্ড আছে, সে ডাকছে যে বাসেদ ভাই, বাসেদ ভাই, হ্যাঁ একটু আসেন, আমরা অ্যাক্সিডেন্ট করছি।
আচ্ছা,
করে ডাকতেছে। তো শোনার পরে উনি মানে বেশ বিচলিত হয়ে যায়, আমরা অ্যাক্সিডেন্ট করছি মানে? উনি জোরে জিজ্ঞেস করে কি হয়েছে কি হয়েছে, ভিতরে আসো ভিতরে আসো। তো কেউ আর উত্তর দিচ্ছে না আর কি।
আচ্ছা,
তো উনি তাড়াতাড়ি হেঁটে মানে কোনো মতে ওনার গায়ে শার্ট টার্ট পরে আর কি উনি বের হয়ে আসে, বের হয়ে এসে হেঁটে হেঁটে দরজায় যায়, যে দেখে গেটের কাছে কেউ নাই। তো দরজা খুলে যখন বাইরে আসে, দূরে দেখে দাঁড়ায় আছে একজন, তার ই দেখা যাচ্ছে আর কি, ছায়ামূর্তি আর কি, অন্ধকারে গ্রামের অন্ধকার ভালো হচ্ছে না। তো উনি সাথে করে আর টর্চ লাইট আনেননি, এত দ্রুত বের হয়ে আসছে ওনার এটা খেয়াল নেই
তাড়াহুড়ার জন্য,
তাড়াহুড়ার জন্য। তো উনি তাকে জিজ্ঞেস করতে চাই কি হয়েছে, নাম ধরে আর কি, উনি গলা শুনে চিনছে, কি হয়েছে তোমার? বলে ভাই অ্যাক্সিডেন্ট করছি আমরা, খুব খারাপ অবস্থা, আপনি আসেন প্লিজ। তো উনি তার পিছনে পিছনে হাঁটা দেন, মানে আর কোনো কিছু চিন্তা না করে হাঁটেন, খুব দ্রুত হাঁটতেছেন। এটা দেখতেছে যে ওই যে তাকে ডাকছে তার সাথে ওনার দূরত্ব কিন্তু কমতেছে না,
বেড়ে যাচ্ছে,
মানে একটা ডিস্টেন্স উনি বেশ দ্রুত হাঁটছেন। ওই সময়টা উনি এতটা খেয়ালও করেন না, এগুলো হচ্ছে পরের ক্যালকুলেশন ওনার। উনি ওই সময় হেঁটে যাচ্ছে 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 যাচ্ছে, এক সময় এসে নদীর পাড়ে চলে আসলো আর কি, নৌকা পার হতে হবে ওনাদের। তো দেখলো ঘাটে নৌকাও আছে। তো ওই যে দূর যে মানুষটা ওনাকে ডাকছে সে কিন্তু নৌকায় উঠে নেই, সে দাঁড়ায় আছে এখানে। তো উনি দৌড়ে মানে যে ওই নৌকাতে উঠে বসে, হুমুর করে বসে উনি দেখে যে পাড়ে দাঁড়ায় আছে ছায়ামূর্তিটা, ওনাকে ডাকতে চাই, অন্ধকার ছায়ামূর্তি মানে মানুষই মনে হচ্ছে, দেখতে চাই তুমি আসো নৌকা তো নিয়ে যেতে হবে ওই পাশে। তখন ওইটা নৌকার উপর চড়ে বসছে ওই মানুষটা আর কি। তো উনি তখন কি করলো, নৌকার মধ্যে দাঁড় ছিল উনি বাচ্চা, দেখতেছে যে ওই পাশে যে আছে সে দাঁড় বাচ্চা না, সে বসে আছে। তো উনি মনে করছে ও হয়তো অ্যাক্সিডেন্ট, সে জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে, তুমি ব্যথা পাইছো? তো সে চুপ করে আছে, চুপ করে গোঙাচ্ছে, বলতেছে ভাই অনেক অনেক কষ্ট অনেক কষ্ট, এরকম বলতেছে আর কি।
আচ্ছা,
যাই হোক, এক পর্যায়ে নদী বাইতে বাইতে ওনারা, নদীটা খুব বেশি বড় ছিল না, ওই পারে চলে গেল। তো যে ওনারা ওই পাশে নামছে, নেমে এবার বাসেদ ভাই আগে হাঁটতেছে ওইটা পিছনে, ওই ডিস্টেন্স ওই লোকটা ডিস্টেন্সে হাঁটছে। এরকম উনি তখন বলতেছে তুমি আমাকে বলো কোথায়, আমি কিভাবে যাবো এসে। তো সেই আর কিছু বলতেছে না। তো উনি তখন একটু মানে কনফিউজ মনে করছে, অসুস্থ নাকি বা ও কি বেশি অসুস্থ। তো উনি একটু দাঁড়াইছে, দাঁড়ায় দেখে ও আর আগে বাড়ে না, এরকম একটা ডিস্টেন্স মেনটেনই আছে।
আচ্ছা,
এখন নিশুতি রাত, কোনো কিছু নাই, জিজ্ঞেস করবে? তো উনি এক পর্যায়ে বলতেছে তুমি যদি কাছে না আসো আমি কি, আমি আসতেছি তোমার কাছে। তো উনি কাছে যেয়ে দেখে যে ডিস্টেন্সটা কিন্তু কমতেছে না দুজনের।
জি,
তো লাস্টে উনি ওইটাই না দেখে উনি আরো চিন্তা না করে উনি হাঁটা শুরু করে আর কি। হেঁটে উনি নিশ্চিন্ত করে যে এখানে কোথায় সদর, যেহেতু ওনাদেরই এলাকা, ওনার একটা মানে ধারণা আছে। হাঁটতে 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 এক সময় সেই সদর হাসপাতালে চলে আসে, ওখানকার কাছাকাছি যে মেডিকেল ইটা আর কি।
জি জি,
ওখানে আসে, ওখানে দেখে যে মানে খুব একটা আলো টালো নাই, টিম টিমের বাতি, অনেক নকটক করে ওখানকার একজন ওয়ার্ড বয় বা ওই যে দারোয়ান টাইপের থাকে তাকে বের করছে। সে আসছে, চোখ কচলাতে কচলাতে কি হয়েছে, বলে এখানে কোনো অ্যাক্সিডেন্টের রোগী আসছে নাকি? হ্যাঁ আসছে স্যার, অনেকক্ষণ হয়েছে, তো সেই দুপুর বেলা দুইটা আসছে। বলে দুইটা মানে? বলে দুইজন আসছে, দুইজনই তো ট্রাকের ইসে পুরো শেষ, মানে চাপায় পুরো শেষ হয়ে গেছে। তো দুইজন আসছে, কি নাম কি বলে কি এগুলো তো কিছু জানি না, আমরা খোঁজ করতেছি গ্রামে ট্রামে, মানুষ পাঠায়, আজকে আর এটা সম্ভব হয়নি, কালকে আমরা এই খোঁজটা বেশি করবো আর কি, থানায় জানাইছি এসে। তো উনি বলতেছে ট্রাকের চাপে কি মারা গেছে? বলে হ্যাঁ, তা আমি একটু দেখতে চাই, ওনার বুকটা ছেদ করে উঠছে। উনি বলছে আমি একটু দেখতে চাই। তো বলতেছে যে এরকম রাতের বেলা আপনাকে কি লাশ দেখানো সম্ভব নাকি? বলতেছে না আমি দেখতে চাই। তো অনেক কি
করা
না, আমি দেখতে চাই কি হয়েছে, কারণ আমার ভাই আসতেছে না গ্রামে এরকম এসে। তো ওয়ার্ড বয় তারপরে এসে উনি পরিচয় দিচ্ছে যে আমি এরকম গ্রামের এসে। তখন উনি নিয়ে গেছে, নিয়ে যেয়ে ওখানে যেখানে লাশটা রাখা হতো রাসেল ভাই, ওই রুমটা নিয়ে গেছে। তো রুমটা যখন নিয়ে গেছে, উনি পিছনে তাকাচ্ছে, সেই ছেলেটা কিন্তু নাই আর, উনি যাকে খুঁজছে।
আচ্ছা,
যে ওই রুমের কাছে নিয়ে গেলো, দরজাটা খুললো, দরজাটা খোলার পর দেখেছে মানে একটা মানে বাতাস, ভ্যাপসা বাতাস ওখানে লাগছে, যেহেতু লাশ পড়ে আছে দুপুর থেকে, গন্ধ হালকা গন্ধ হয়ে গেছে।
আচ্ছা,
লাইটটা জ্বালাইছে, লাইটটা জ্বালানোর পর দেখে এরকম কাপড় দিয়ে ঢাকা, তো ওয়ার্ড বয় গুলো উনি বললেন আমি চেহারা দেখতে চাই, চেহারার কি অবস্থা। তো প্রথম যে চেহারাটা সরাইছে রাসুল ভাই, কাপড়টা সরানোর পর দেখে যে ওই যে ফ্রেন্ডটা ওনাকে ডেকে নিয়ে আসছে ওইটা তার লাশ।
ও মাই গড।
হ্যাঁ, এবং অ্যাক্সিডেন্ট হয়ে মানে খুব খারাপ অবস্থা।
এখন প্রশ্নটা হচ্ছে কেন তাকে ডেকে নিয়ে আসলো, তাই না?
হ্যাঁ, অবশ্যই সেটা প্রশ্ন,
সেটাই প্রশ্ন।
এবং তারপরেরটা তো উনি বুঝেই ফেলছে যে পরেরটা কি হবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এবং পরের লাশটা যখন দেখছে ওনার ভাইয়ের লাশ, উনি প্রচন্ড মর্মাহত হয়ে গেছে। বাট একই সাথে তার মনে ভয়ের কোশ্চেনটা অ্যারাইজ করছে, ওনাকে কে নিয়ে আসছে, মানে একটা মিশ্র প্রতিক্রিয়া নিয়ে উনি ওখানে ছিলেন।
বুঝতে পারছি।
এবং তারপরে উনি খবর পাঠান আসতে ধীরে মানুষকে দিয়ে এবং সৎকার করেন জিনিসটার। তবে ওনার কাছে এটা বেশ মিস্ট্রি, মানে এখন পর্যন্ত ওনার কাছে এটা মিস্ট্রি যে কিভাবে ওনাকে ওনার সেই ভাইয়ের ফ্রেন্ড ডেকে নিয়ে গেল।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই এবং বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। টেকিং ফর ইয়োর ফুটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
Bhoot FM, the night comes alive with Grameenphone.
Yes, the night comes alive with Grameenphone. শুনছেন সব সময় রেডিও ফুটে 8.0 FM। আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছেন আজকে অতিথিরা। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো নতুন আরেকজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা।
ধন্যবাদ রাসেল ভাই, আমি ওসমান, আমি এসেছি মিরপুর ইস্টার্ন হাউজিং থেকে।
জি ওসমান ভাই, আপনার ঘটনা শুনি।
রাসেল ভাই, ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 15-16 বছর আগে। এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ছোট বোনের সাথে, এটা বাগেরহাট জেলার একটি ঘটনা। তো খুব ছোটবেলায় মেয়েটি যখন বয়স তার 5-6 বছর, তার দাদু মারা যায় এবং তার দাদু তার কাছে খুবই প্রিয় ছিল, খুবই প্রিয় একটা মানুষ ছিল। তো তার দাদু মারা যাওয়ার পর থেকে সে একটু অন্য রকম হয়ে গেল, অস্বাভাবিক অস্বাভাবিক কিছু তার মধ্যে আচার আচরণ দেখা গেল। সে ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, তার কারোর সাথে কথা বলতো না, একটু অস্বাভাবিক ছিল। তো এইভাবে করে তার সাথে অনেকদিন মানে এইভাবে রয়ে গেল। তো তারপর তার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তো তারা ইনিশিয়ালি তারা ভাবছিল যে এটা হয়তো বা তার কোনো ফিজিক্যাল প্রবলেম বা কোনো কারণ হচ্ছে। তার ডাক্তার তাকে মানে ঠিক মতো প্রেসক্রাইব করলো, তাকে মেডিসিন দেওয়া হলো। কিন্তু মেডিসিন দেওয়ার পরেও সে মানে আগের মতো আর নর্মাল লাইফে সে ফিরে যেতে পারলো না। তো একইভাবেই তার সাথে ওই ঘটনাগুলি ঘটছিল। এবং তাদের গ্রামে মানে তাদের বাড়ির আশেপাশে তারা কিছু অদ্ভুত সবাই মানে জিনিসটা লক্ষ্য করলো, কিছু অদ্ভুত কিছু উইয়ার্ড কিছু জিনিসপত্র তারা দেখতে পারলো। হঠাৎ করে তারা দেখছে যে একটা একটা মানে আনকন্ডিশনাল মানে একটা অস্বাভাবিক একটা ফোর্স তাদের সামনে দিয়ে একটা ছায়ার মতো চলে যাচ্ছে। বা কখনো তারা দেখছে যে কিছু অদ্ভুত কিছু মানে শিয়াল তাদের বাড়িতে আসছে, যেটা মানে সাইজ বা বর্ণনা করার মতো না, মানে অস্বাভাবিক কিছু জিনিসপত্র। তো একদিন তার মানে আমার ওই মেয়েটার এক ভাই মানে গ্রামে বিলের মধ্যে দিয়ে হাঁটছিল, সে কোনো জায়গায় বাজারের দিকে যাচ্ছিল। তো বিল থেকে সে হঠাৎ করে তাকে সে আর যেহেতু এটা একটা মানে তাদের যে ফ্যামিলি তো তাও সে একটা মানে ক্রিশ্চিয়ান ফ্যামিলি ছিল, বিলং করতো। তো ক্রিশ্চিয়ান ফ্যামিলিতে তারা তো বেসিক্যালি একটা অ্যালকোহলিক, তাদের কিছু মানে মানে তারা বিভিন্ন প্রোগ্রামে বা অ্যালকোহল তারা নিয়ে থাকে। তো সম্ভবত সে ওই সময় একটা ড্রাঙ্ক ছিল। তো সে হঠাৎ করে সে দেখলো যে সে পড়ে গেল অ্যালকোহল অবস্থায়, মানে একটা ড্রাঙ্ক অবস্থায় সে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পরে সে তাকে কে মানে সে বুঝতে পারলো না, তাকে কে জানে মানে তার মাথা ধরে কেউ যেন চুবাচ্ছে একটা ফোর্স তাকে পানির মধ্যে, এবং তাকে এমন একটা অবস্থা শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার মতো অবস্থা হয়ে যায়। তো এই অবস্থায় সে কোনোভাবে নিজেকে সেফ করে সে বাড়িতে চলে আসে। কিন্তু উনি ঘটনাটা নাকি কারোর সাথে তখনও শেয়ার করেনি।
সেটা খুব জরুরি না, আমরা পরের পার্টে যাই। কারণ একটা মানুষ যখন মানে অসুস্থ থাকেন তখন যে কোনো কিছু তিনি এক্সপেরিয়েন্স করতে পারেন, মানে আরো তো অনেক ঘটনা আছে কি হয়েছিল তারপরে।
ওকে ওকে ফাইন। তো তারপরে যাই হোক, তো উনি এরকম তো তারপর যে মেয়েটার তো অবস্থার কোনো উন্নতি হয়নি। তো পরে তার বাবা এখানে আশেপাশের একজন ওঝা ছিলেন, মানে মানে ওঝার কাছে যায় এবং ওঝার সাথে ব্যাপারটা শেয়ার করে যে এরকম আমার মেয়ে অলরেডি 2-2.5 বছর হয়ে গেছে, আমার মেয়ে তো খুব অসুস্থ এবং তাকে অনেকভাবে মেডিসিন দেওয়া হয়েছে, মানে তার কোনো ডেভেলপমেন্ট হয়নি। তো তখন ওঝা বলল যে আসলে আপনার মেয়ের তো এটা অন্য একটা ব্যাপার, যেহেতু এখানে তো আসলে মেডিসিন বা কোনো ধরনের ডাক্তারি চিকিৎসায় তার কোনো লাভ হবে না, যেটা আমি আগেই বুঝতে পেরেছি তার মধ্যে কোনো খারাপ কোনো জিনের আছর বা এই ধরনের কোনো ব্যাপার তার মধ্যে আছে। তো যাই হোক, পরবর্তীতে তারা মানে মেয়েটাকে তারা বাড়ির আঙ্গিনাতে একটা টুলের মধ্যে বসিয়ে সেই যে ওঝা তাকে প্রশ্ন করতে থাকে, মানে সেই যে ব্যাড যে ফোর্স তার মধ্যে প্রবেশ করে। তো তখন মেয়েটাকে বললো যে কে তুই বা কোথেকে আসছিস। পরে বললো যে আমি ওর সেই দাদু এবং আমি ওকে খুব ভালোবাসি বিধে আমি ওকে ছাড়তে পারিনি। আর হচ্ছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে আমার কোনো শ্রাদ্ধ করা হয়নি, তো শ্রাদ্ধ করা না হওয়ার কারণে আমি আরো তাদের প্রতি ক্ষিপ্ত, এজন্য আমার নাতনিকে দিয়ে আমি হয়তো বা কিছু অদ্ভুত কিছু কাজ করাচ্ছি। তো পরবর্তীতে তারা বললো যে ঠিক আছে তোমার শ্রাদ্ধ করিয়ে দিব, বাট তুমি মেয়েটাকে তুমি তার শরীর থেকে চলে যাও। পরে তাকে অনেক ফোর্স করার পরে বললো যে ঠিক আছে। পরে পরবর্তীতে তার শ্রাদ্ধ হলো, শ্রাদ্ধ করার পরে তাকে আবার মেয়েটাকে আবার তুলে আবার সেভাবে করে বসানো হলো। বসানোর পরে পরে সে মেয়েটিকে পরে যে তার যে ব্যাড ফোর্সটা সরে গেল, মানে ব্যাড ফোর্সটা সরে যাওয়ার একটা সুন্দর একটা বর্ণনা এইভাবে দেওয়া যায় যে যখন যায় তখন তাকে বলা হলো যে তুমি যে যাবা এটা প্রুফটা কি, তুমি যে ফোর্সটা কিভাবে যাবো তুমি। পরে সে বললো যে আমি যখন যাব একটা গাছের ডাল, মানে সামনে একটা
বর্জ্য হয়
সে গাছের ডালটা ভেঙে পড়ে যাবে এবং আমি একটা মাটির কলস মুখে নিয়ে আমি কিছু দূর আগে মানে এগিয়ে যাব।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ থ্যাংকস ফর ইওর স্টোরি। আমাদের সবসময় এরকমই হয় এবং এই জিনিসগুলো আমরা খুবই, কোয়েশ্চেনটা হচ্ছে যে সবাই যখন এই ঘটনাটা বলেন বা সবাই যখন একই রকম ভাবে বলেন তখন প্রশ্নটা এরকম যে তাহলে ঘটনাগুলো যদি মানে তাহলে যে ঘটনাগুলো সেই রহস্য ভেদ করতে আমরা পাই না কেন, বা এই ঘটনাগুলো সবাই কি একসাথে ভুল কোনো কিছু এক্সপিরিয়েন্স করছেন, বা সবাই এক্সপিরিয়েন্সের মধ্যে কি ঝামেলা রয়েছে নাকি ঘটনাগুলো আসলে রেগুলার ঘটেই চলেছে, কি মনে হয় আপনার? এস এম এস করে জানান আমাদেরকে। আমরা চলে আসছি বাবু ভাইয়ের কাছে তার পরবর্তী স্টোরি শোনার জন্য। আর আমাদের এস এম এস পাঠাতে হলে আমাদের এস এম এস করতে হবে, যেটা করতে হবে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm উইচ ইজ bhutfm@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব সরাসরি আমাদেরকে অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন এই একইভাবে এই অ্যাড্রেসে। আর আমাদের ফেসবুক পেজ আপনি ভিজিট করতে পারেন যে কোনো সময়, চলে যান www.facebook.com/radiofurti অথবা www.facebook.com/bhutfm/radiofurti দুটো পেজে। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে আবারও। বাবু ভাই চলুন আপনার ঘটনা শুনি আমরা।
আচ্ছা রিয়াজ ভাই, রাসুল ভাই এটা হচ্ছে রিয়াজ ভাইয়ের কাহিনী, এটা 80-এর দশকের কাহিনী আর কি।
জি,
রিয়াজ ভাই এখনো অনেক একটু পাগলাটে আচরণ করেন, যদিও তার কাছ থেকে কাহিনীটা শোনা তিনি সবাইকে শেয়ার করেন না। ওনাকে অনেক জিজ্ঞেস করাতে একদিন যে কোনো একটা মুহূর্তে উনি ঘটনাটা বলেন, বাকি থেকে তার এই সমস্যাগুলো শুরু হয়। যাই হোক, তো একটা সময় ওনারা মিরপুরে থাকতেন একটা জায়গায়, তো সেখানে একটা তিনতলা বাড়িতে থাকতেন ওনারা। তিনতলা বাড়ির নিচতলাতে বাড়িওয়ালা, দোতলায় একটা ভাটি আর ওনারা তিনতলা থাকতেন।
আচ্ছা,
রিয়াজ ভাইরা যখন প্রথম দিকে ওখানে যান তখন উনি সম্ভবত ফার্স্ট ইয়ারে পড়েন, মানে ইন্টারমিডিয়েটে।
জি,
এবং ওখানে উনি প্রায় ছাদের মধ্যে উঠতেন প্রথম প্রথম, আর রাতের বেলা ছাদে ঘোরাফেরা করাটা ওনার একটা শখ ছিল। এবং যখন উঠতেন সেই গাছের মানে আপনার ছাদের পেছনে একটা ঝাঁকড়া গাছ ছিল, বেশ আম গাছ টাইপের, তো আম গাছ এবং আরো অনেক গাছের একটা ঝাঁকড়া ই ছিল আর কি। তো উনি রাতের বেলা ওখানে যেতেন, দাঁড়াতেন, খুব ভালো লাগত। তো উনি যখন ওই বাড়িতে যান তার দ্বিতীয় দিন তৃতীয় দিনের মাথায় উনি ছাদের কোনায় দেখেন একটা মেয়ে দাঁড়ায় আছে সন্ধ্যার সময়, 7-8 বাজে আর কি। উনি কাছে যান, মেয়েটার সাথে কথা বলেন, হ্যাঁ যে আপনার নাম কি? মেয়েটা ওনাকে কাটা কাটা ভাষায় অল্প জবাব দেন। তো মেয়েটার নাম উনি জানেন, মেয়েটার নাম বলে মুক্তি।
আচ্ছা,
তো যাই হোক, উনি দু একদিন কথা বলেন মেয়েটার সাথে এবং উনি এরপরে দিনের বেলা ওই মেয়েটাকে দেখতেন না আর কি। যেহেতু উনি তখন কেবল মানে কিশোর থেকে যুবক হচ্ছেন, ওনার মধ্যে একটা মানে রোম্যান্স কাজ করে আর কি। তো উনি প্রায় সন্ধ্যা হলে মানে ছাদে উঠে যান, কিন্তু মানে কখনোই উনি মেয়েটার খোঁজ দিনে পান না এবং দেখেনও না।
জি,
একদিন সন্ধ্যার সময় উনি দাঁড়িয়ে আছেন, তো মেয়েটা দাঁড়ায় আছে, মেয়েটাকে দেখছে, উনি দেখে কাছে গেছেন, কাছে যেয়ে বলতে পারে কেমন আছো, তোমাকে দিনে কেন দেখি না? তো মেয়েটা বলে দিনে আমি এখানে আসি না, এই জন্যই দেখো না।
আচ্ছা,
তো বলতেছে যে দিনে আসো না, তুমি সন্ধ্যার সময় এখানে আসো ছাদে, এটা কি আমার জন্য আসো? বলে হ্যাঁ তোমার জন্যই আসি। তো বলতেছে আমার জন্য আসো তাহলে তো মানে খুব ভালো, আমি তোমার সাথে একটা ফ্রেন্ডশিপ করতে চাই, এবার আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হলে তোমাকে আম গাছে উঠে দেখাতে হবে। তো রিয়াজ ভাই বলতেছে আম গাছে কিভাবে উঠবো, আম গাছে এখানে ওঠা সম্ভব না। তো মেয়েটা ওনাকে বলতেছে আমি তোমাকে দেখাচ্ছি আমগাছে কীভাবে উঠতে হয় বলে আপনার সেই বাউন্ডারি যে ওয়ালটা ছিল সেখান থেকে মেয়েটা হাত বাড়িয়ে দিয়ে আমগাছটাকে এমনভাবে ধরলো ইটস লাইক কাইন্ড অফ লাইক আমরা ছোটোকালে অনেক সময় শুনেছি হাত বাড়িয়ে লম্বা করে কিছু ধরার জিনিস অনেকটা সেরকম একটা ব্যাপার ধরে সে আম গাছের মধ্যে উঠে গেল ওখান থেকে উঠে ওনার দিক তাকিয়ে একটা ভেঞ্চি দিল ভেঞ্চির একটা হাসি টাইপের এবং সেটা খুব বিভৎস ছিল আর কি এবং এই দৃশ্যটা রিয়াজ ভাই সহ্য করতে পারে না উনি ওখানে ফেইন্ট হয়ে যায় এবং ওনাকে যখন বাসায় নিয়ে আসা হয় ওনার তখন দাঁতে দাঁত লেগে গেছে এবং অনেক কষ্টে ওনাকে এই করা হয় সেন্সে নিয়ে আসা হয় এবং এই ঘটনার পরে ওনাকে যখন কিছুটা জিজ্ঞেস করা হয় উনি ফ্যামিলির খুব যারা নিকট মানুষ তাদের মানুষের কাছে উনি শেয়ার করেন এবং তারা পরে খুঁজে বের করেন যে ওই যে বাড়িওয়ালা যে থাকতো সে বাড়িওয়ালার মেয়ে ছিল একটা সেই মেয়েটা ওইখানে ওই ওইখানে আরেকটা ছেলের সাথে প্রেম করতো একসময় এবং একসময় তাদের প্রেম ব্যর্থ হতে সে ওখানে ওই আম গাছের ওখানে যে এসে গলায় দড়ি নেয় এবং তার এই জিনিসটা ওখানেই হয়তো কোনো একটা কারণে তার কোনো ব্যাপার স্যাপার রয়ে যায় এবং ব্যাপারটা হচ্ছে যে এখন রিয়াজ ভাই বেশ বয়স্ক হিজ লাইক ওভার 40 তার মধ্যে এখন অস্বাভাবিকতা আছে উনি তো এখনো বিয়ে করতে পারেননি
ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে বিরতির পরে আবারও ফিরে আসবো সেই পর্যন্ত আশা করবো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন স্টে টিউনড ফর ইওর ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি
ভূত এফএম দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন
Night comes alive with Gramophone, ঘড়িতে সময় রাত 1:39 শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM আর আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের SMS করেছেন এই মুহূর্তে আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি শুভ দে এবং এছাড়াও এবং তিনি SMS করেছেন আচ্ছা অনেক বছর থেকে তিনি ভূত FM শুনছেন একটা প্রশ্ন আছে এমন কিছু ভূত FM করতে পারে যাতে প্রুফ হয় যে সত্যি ভূত না ভূতত্ব সেটা করতে পারে না বিকজ এটা সায়েন্স না সায়েন্স প্রুফ করা যায় যেটা হচ্ছে এটা এটা আপনি প্রুফ করবেন কীভাবে আমাদেরকে অতুল SMS করেছেন চট্টগ্রাম থেকে সঞ্জীব অতুল এবং তিনি বলেছেন যে একটা স্টোরি আছে বাট ওটা বললে আপনার প্রবলেম হয় প্লিজ আমি চাই স্টোরিটা আমি শেয়ার করতে ওটা বললে ওর প্রবলেম হয় প্লিজ আমি চাই স্টোরিটা শেয়ার করতে চাই আপনি যদি বলতে প্রবলেম হয় তাহলে আপনি স্টোরিটা কীভাবে কালেক্ট করবেন আমি ঠিক জানি না বাট আপনি যদি বলতে চান তাহলে আমাদের কোনো আপত্তি নেই তুহিন নামক SMS করেছেন ম্যাডাম সিং থেকে এবং তিনি লিখেছেন না তুহিন বলেছেন ভাই মিয়ানমারের স্টোরিটা দারুণ ছিল এছাড়াও সুব্রত আমাদের SMS করেছেন মামুন এছাড়াও প্রীতি আমাদের সাথে আছেন আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নীরব আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি বাবু ভাইয়ের যে অ্যাক্সিডেন্টের যে স্টোরিটা সেটা ভালো ছিল সেটা বললেন রিয়াজুল ইসলাম আমাদের SMS করেছেন এবং আমাদেরকে তিনি বলছেন আজকে অনেক মজা লাগছে অতুল আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম থেকে এবং আমাদের সঙ্গে রয়েছে এমডি তরিকুল যশোর থেকে এবং আমাদেরকে দেখতে পাচ্ছি রাইফুল বাপ্পি আছেন আমাদের সঙ্গে হাজারীবাগ থেকে এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হাজারি বা হবিগঞ্জ থেকে এবং বাবু ভাইয়ের প্রশংসা করেছেন সালমান যাত্রাবাড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আজকের ঘটনাগুলো অদ্ভুত সুন্দর আমাদের সঙ্গে রয়েছেন এমডি সিদ্দিক আল হাসান রাজশাহী থেকে এবং রায়হান ভাই আর আমি শুনছি জাস্ট আউসম আমাদেরকে এছাড়াও আছেন দেখতে পাচ্ছি সুব্রত এছাড়া আমাদের সাথে রয়েছেন এস আই চাবরার রনি আছেন ফুলবাগ সিলেট থেকে বিনয় আমাদের সঙ্গে রয়েছেন বরিশাল থেকে আর এইচ পাটোয়ারি আমাদের সঙ্গে রয়েছেন এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন হাসান খান বিশ্বনাথ সিলেট থেকে আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি জয় রহমান এছাড়া আমাদের সঙ্গে এস আই চাবরার আছেন কাজিজ জুবায়ের আমাদের সাথে রয়েছেন নড়াইল থেকে এছাড়াও আরিফ এবং তার ওয়াইফ রুম্পা আমাদের সঙ্গে রয়েছেন আমরা আরেকটা ঘটনা শুনতে পারবো ছোট্ট করে এবং সেটার জন্য আমরা যাচ্ছি আমাদের আমাদের অতিথি আপনার ভাইয়ের কাছে এবং শুনে আসবো তার কাছ থেকে ঘটনা আপনার ভাই আপনার আপনার ঘটনাটা আমার শুনে চর্চা করে
আসসালামু আলাইকুম লিসেনার্স সবাইকে অভিনন্দন আসলে ভাই এখন যে ঘটনাটি আমি বলবো সেটি আমাদের রাজবাড়িতে 5 সদস্য বিশিষ্ট একটি ভূত FM টিম রয়েছে তো
পাঁচ সদস্য বিশিষ্ট। আমি তার একটা ছোট জিনিস পড়ে দিই, আমি আমার কাছে খুব ইন্সপায়ারিং লেগেছে যে টিম ডেভিল গ্রুপ নামে আমাদের সঙ্গে একজন একটা গ্রুপ আছে এবং তারা বলছেন দাদা আমরা একটা গ্রুপ আমার হোম ইন্ডিয়া ত্রিপুরা আগরতলাতে এবং আমরা অনেক জায়গায় প্যারানর্মাল অ্যাক্টিভিটি রেকর্ড করেছি। কিছুদিন আগে আমরা একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে আমাদের একজন ফ্রেন্ড মারা যায়। যাই হোক, যদি বলেন আমাদের স্টোরিটা আমরা শেয়ার করতে পারি। ডেফিনেটলি টিম ডেভিল গ্রুপ, অভিনন্দন আপনাদেরকেও। এবং এইভাবে আমি বলছিলাম যে ঘটনা কিন্তু আপনারা চাইলে অনেক কালেক্ট করতে পারেন। আপনার ভাই যেটা বলছেন সেটাও একটা টিম, ভূত আসাম শোনেন এবং তারা একটা টিম করেছেন এবং তারা ঘটনা কালেক্ট করছেন এবং আমাদের পাঠাচ্ছেন। আপনার ভাই আপনার ঘটনা
ভাই, ওই যে পাঁচজন ওরা সবাই টিনেজার, কিন্তু এত কষ্ট করে রাজবাড়ির বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে নিয়ে আসেন, বিশেষ করে সজীব, ফরহাদ, তারপরে সিজার, রাজু এবং হৃদয়, এদেরকে অভিনন্দন না জানাই নাই, তারপরেও ওদের অভিনন্দন জানিয়ে আজকে ঘটনাটা শুরু করছি যে ওই ভূত এফএম টিম থেকে ঘটনাটি পাওয়া। রাসেল ভাই, এই ঘটনাটি কালুখালীর মোহনগঞ্জে ঘটে যাওয়া ঘটনাটা, এটা অনেক আগের ঘটনা, এটা পঞ্চাশের দশকের ঘটনা। তো এখানে ওই গ্রামে একজন খুব ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, কিন্তু উনি অল্প বয়সেই ওনার মানে বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই ওনার স্ত্রী মারা যান। তো ওনার কোনো সন্তান সন্ততি ছিল না এবং ওনার স্ত্রী মারা যাওয়ার পরে উনি আর কখনো বিয়ে করেননি। উনি যখন বার্ধক্যে উপনীত হন তখন একটা লোক ওনার দেখাশোনা করত। যখন মানে উনি বেশি অসুস্থ হয়ে যান, মানে যখন খুবই মানে অসুস্থ হয়ে যান বার্ধক্যজনিত কারণে, মানে তখন উনি কিছু ওসিয়ত করে যান এবং ওই ওসিয়ত অনুযায়ী উনি ওই যেই লোকটা দেখাশোনা করত তাকে বলে যান যে তুমি তো আমার অনেক কষ্ট করেছো, আমার জন্য দেখাশোনা করেছো, তো তোমার জন্য এই ছোট্ট সম্পত্তিটা আমি রেখে গেলাম, এই বাড়িটা, এই অনেক অল্প কিছু সম্পত্তি ওনাকে দিয়ে যান, বলছে যে বাকি সম্পত্তিটা আমার যেহেতু কোনো সন্তানাদি নাই তুমি সকল সম্পত্তি বিক্রি করে দিয়ে এই টাকাগুলো এতিমখানায় দান করে দেবে। উনি এই ওসিয়তটা করে যান। কিন্তু রসুল ভাই, ওই যে লোকটা যিনি ওনার ওই মানে খেদমতের দায়িত্বে ছিলেন, ওনার আসলে অনেক বেশি লোভ জন্মে গিয়েছিল, কারণ ওনার ইচ্ছা ছিল যে ওই বৃদ্ধ লোকটা মারা গেলে সকল সম্পত্তি ওনাকে দিয়ে যাবেন, যেহেতু ওনার কোনো সন্তানাদি ছিল না। তো কিন্তু ওনার এই ধরনের ওসিয়তে ওই লোকটা খুব মানে মানে মনোক্ষুণ্ণ হন এবং উনি ওই বৃদ্ধ লোকটা ওনাকে এও বলে দেন আগামীকালকে সকালবেলা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে তুমি ডাকবে, আমি তাদেরকে আমার এই ওসিয়তের কথাটা বলে যাব, তারা যেন এই জিনিসটা সাক্ষী থাকেন। কিন্তু দুঃখজনক ব্যাপার আছে ভাই, ওই রাত্রে উনি বার্ধক্যজনিত কারণেই মারা যান ওই বৃদ্ধ লোকটা। উনি আর পরের দিন সকালবেলা কাউকে বলে যেতে পারেননি, যেহেতু ওই বিষয়ে কথাটা সাক্ষী একমাত্র উনি ছিলেন। তো সকালবেলা যখন গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন তার লাশ দেখতে, তখন ওই গণ্যমান্য ব্যক্তিরা তার সম্পত্তির বিষয়ে যখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, উনি সেখানে একটা নির্মম মিথ্যাচার করেন। তো উনি বলেন যে এই বৃদ্ধ লোকটি আমাকে এই ছোট সম্পত্তিটা দিয়ে গেছেন এবং যত সম্পত্তি আছে সব বিক্রি করে, উনি কাউকে এই সম্পত্তি ভোগ করতে দিবেন না, সব বিক্রি করে এই টাকাটা ওনার কাফনের সাথে দিয়ে দিতে বলেছে। সবাই এই জিনিসটা খুব মানে বিরক্ত হন যে লোকটা এত মানে এরকম কেন, তিনি মারা গেছেন টাকা নিয়ে তো উনি কবরে যাবেন না, তো আসলে সবাই উনি টাকা নিয়ে কবরে যেতে চান, মানে এরকম ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে যায়। তারপরেও মানে ওনার লাশ দাফন করার আগেই স্থানীয় লোকজন অল্প কিছু করে টাকা দিয়ে ওনার সকল সম্পত্তি কিনে নেন। ওই সময় তো এত দলিল টলিল এই ধরনের ঝামেলা ছিল না, মুখে মুখে কিনে নেন আর কি, ভাগাভাগি করে নেন। তো সকল টাকা সহ ওনাকে কবরে মানে রেখে আসা হয়। তো যাই হোক, ওই রাত্রেই এই যে লোকটি, এই লোকটির উদ্দেশ্য ছিল খুবই খারাপ, এই লোকটি রাতের বেলা ওই কবর থেকে টাকা আনতে যান। তো উনি যথারীতি ওনার প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন, উনি তখন হারিকেন, তখন তো টর্চ লাইট ছিল না, অনেক আগের ঘটনা, টর্চ লাইটের ব্যবস্থা ওখানে ছিল না। তো হারিকেন নিয়ে ওনার প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট নিয়ে উনি কবরস্থানে যান, কবরটি খোঁড়েন, সেখান থেকে লাশ থেকে ওই টাকাগুলোও একটা ব্যাগের মধ্যে ভরেন। কিন্তু সমস্যা হলো ওই গ্রামের যে চৌকিদাররা ছিল ওনারা দূর থেকে টের পাচ্ছিল যে একটা আলো দেখা যায় কবরস্থানের মধ্যে, ওনারা দূর থেকে চিৎকার চেঁচামে শুরু করেছে কবরস্থানে কে। এখন ওই লোকটি যেহেতু বুঝে ফেলেছে যে লোকজন দেখে ফেলেছে, উনি তাড়াতাড়ি করেছে যে ওই গ্রামেরই লোক, বিভিন্ন ফাঁক ফোকর মানে গুপ্ত রাস্তা না জানা ছিল, উনি তাড়াতাড়ি ওইখান থেকে বের হয়ে ওই টাকার টাকা নিয়ে অন্য পাশ দিয়ে বের হয়ে চলে যান, ওইখানে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। চৌকিদাররা এসে দেখে দিল যে এই অবস্থা, লাশের মধ্যে থেকে টাকা পয়সা চুরি হয়ে গেছে। ওনারা আরো কয়েকজনকে ডাকলেন, দেখলেন এই অবস্থা, তারপর ওনারা বুঝলেন যে এটা চোরের কাজ, ওনারা কবর আবার মানে ঢেকে দিলেন আর কি। ওই লোকটি যখন এই টাকাগুলো নিয়ে চলে যায় বাড়িতে, চলে যায় বাড়িতে গিয়ে একটা একটা জায়গায় মানে উনি খুব সামলিয়ে রাখেন টাকাগুলো যাতে কেউ না দেখতে পারে, ওনার স্ত্রীকে উনি বলেননি যে এটা এইভাবে নিয়ে আসা হয়েছে। তো এরকম 4-5 দিন পর একটা অদ্ভুত ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। তো সেটা হচ্ছে যে উনি যখন মানে গভীর রাতে রাত 3টা বা 3:30টার দিকে মানে খেয়াল করলেন যে কে যেন আস্তে আস্তে ওনার দরজা নক করছে, ঘরের দরজা। তো উনি প্রথম 1-2 দিন দরজা খোলেন কিন্তু কাউকে দেখতে পান না, কিন্তু 3 দিন থেকে উনি দেখেন যে দরজা নক করেন এবং উনি খোলেন কিন্তু তাকে দূরে সাদা কাপড় পরে একটা লোক দাঁড়িয়ে আছে। সেই বৃদ্ধটি যাকে উনি দীর্ঘদিন সেবা করেছিলেন দূরে দাঁড়িয়ে উনি হাত দিয়ে কি যেন ওনার কাছে চাচ্ছে, ইশারা করে চাচ্ছে। তো যাই হোক, তো উনি কিন্তু এই বিষয়ে মানে আগে থেকে সতর্ক ছিলেন যে এই টাইপের কোনো একটা প্যারানর্মাল ঘটনা ঘটতে পারে, উনি এইসব কিছুতে কোনো মানে ভয়ই পান না। যাই হোক, তো একদিন ওনার উনি হাটে গিয়েছিলেন, হাট থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তো ওনার বাড়িটা একটা খালের ওই পাশে, মাঝখানে বাঁশের সাঁকো রয়েছে। তো উনি যখন একা একা আসছিলেন বাঁশের সাঁকোর ঠিক মাঝামাঝি চলে আসেন, তখন দেখেন ওই বৃদ্ধ লোকটি ওই পাশে আর এক পাশে দাঁড়িয়ে আছে, যে পাশে উনি নামবেন আর কি সাঁকো থেকে, এবং বলছেন যে তখন বলছেন যে তুই আমার কথা রাখলি না, তুই এই কাজটা কেন করলি। তখন উনি চিন্তা করলেন যে আমি এই ওই পাশে নামবো না, আমি পিছন দিকে চলে যাই, আবার রাস্তায় চলে যাবো, আগের রাস্তায় যেখান দিয়ে নেমেছি সেখানে উঠে যাব। কিন্তু ওখানে যাওয়ার আগেই হঠাৎ করে উনি খেয়াল করলেন যে ওনার এই সাঁকোটা খুব অস্থিরভাবে নড়াচড়া করছে, মনে হচ্ছে কেউ ঝাঁকাচ্ছে সাঁকোটা। এবং উনি তখন ছিল বর্ষাকাল, উনি নিচে পড়ে যান। নিচে পড়ে যাওয়ার পরে সকালে ওনার মানে ওনাকে উদ্ধার করা হয়, উনি খুব মারাত্মকভাবে জখম হয়েছিলেন। তো ওনাকে যখন প্রশ্ন করা হয় তুমি কেন এরকম জখম কিভাবে হলে, তখন উনি কিছু বিষয় লুকিয়ে যান, বলে যে নিচে অনেক মানে ডালপালা ছিল, আমি পড়ে যাওয়ার কারণে ওখানে আমার শরীর আঘাতপ্রাপ্ত হয়েছে। যাই হোক, ওনাকে উনি বাসায় নিয়ে যাওয়া হয়। উনি বাসায় নিয়ে যাওয়ার পরে ওনার স্ত্রীর কাছে উনি সব ঘটনা শেয়ার করেন। তার আগ পর্যন্ত ওনার স্ত্রীর কাছে উনি কোনো ঘটনা শেয়ার করেননি, ওনার স্ত্রীর কাছে সব ঘটনা বলেন। এবং বলার পরে বলে যে এই এই টাকা আমি এইভাবে এনেছি, তুমি টাকাটা সামলে রেখো, টাকাটা কাউকে দিও না, ওনার স্ত্রীকে এটা বলে যান। এবং ওই রাত্রেই ওই লোকটি মারা যান, যেহেতু খুব আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এবং মারা যাওয়ার আগে বলে যান যে আমি যখন পানিতে পড়ে গিয়েছি তখন মনে হচ্ছিল তারা যেন আমার শরীরটাকে মানে খুব মানে আঁচড় দিচ্ছে, এবং ওইটার কারণে এই অবস্থা হয়েছে। তো যাই হোক, ওনার স্ত্রী যখন এই টাকার কথা বলে যান, তখন ওনার স্ত্রী ওনার স্বামী মারা যাওয়ার কয়েকদিন পরে ওনার স্ত্রী অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে থাকেন, যে স্বপ্নে একজন বৃদ্ধ লোক এসে বলে যে আমার টাকাগুলো আমাকে ফিরিয়ে দাও। এরকম 6 দিন হয়ে যাওয়ার পরে 7 দিনে তিনি ওনার স্ত্রী ওই বৃদ্ধ লোককে স্বপ্নে জিজ্ঞেস করে যে আপনি কিসের টাকা কথা বলছেন, কাকে ফেরত দিতে হবে। বলে তোমার স্বামী যে টাকাটা রেখে গিয়েছিল এই টাকাটা তুমি এতিমখানায় দান করে দাও। তখন ওনার স্ত্রী ওই ঘুম থেকে ভাঙার পরে মনে হয় এটা তো জাস্ট একটা স্বপ্ন, উনি এই টাকাটা দান করেননি, এই টাকাটা ওনার আমার বাপের বাড়িতে রেখে আসেন। বাপের বাড়িতে রেখে আসার পরে যেদিন রেখে আসেন ওই দিন রেখে আবার বাড়িতে চলে আসেন। ওই রাত্রে ঘরে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটি, সেটা হচ্ছে রাত গভীর রাত্রে হঠাৎ করে দরজায় নক হয়। উনি দরজাটা খুলে দেখেন যে ওই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে বলছে যে আমি তো তোকে বললাম যে আমার কথা শুনলি না, এখন তোর ছেলেটাকে আমি নিয়ে যাবো। তো উনি খেয়াল করলেন যে ওনার ছেলেটা মানে খাটে ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটির হাতে ওনার ছেলে দাঁড়িয়ে আছে, মানে ওনার ছেলেটা ওর বৃদ্ধ লোকটির পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু একদিকে দেখছেন বৃদ্ধ লোকটির কাছে ওনার ছেলে দাঁড়ানো, আবার উনি পিছন দিকে তাকিয়ে দেখছেন খাটের উপর ওনার ছেলে শুয়ে আছে। এবং বৃদ্ধ লোকটি হেঁচকা টানে ওই ছেলেকে টানতে টানতে জঙ্গলে মানে একটা ঝোপের দিকে নিয়ে যাচ্ছে। এবং ছেলেটা যখন মানে পড়ে গেছে, বৃদ্ধ লোকটি যখন হাত ছেড়ে দিয়ে ছেলেটির পা ধরেছে, পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে উনি অজ্ঞান হয়ে যান চিৎকার দিয়ে। তো যখন লোকজন আসেন ওনার চিৎকার শুনে, কারণ গ্রামে তো ওই রাতের বেলা অল্প চিৎকার অনেক দূর থেকে শোনা যায়, যেহেতু উনি একা ছিলেন বাড়িতে আর কেউ ছিল না, সামনে মারা গিয়েছিলেন, অনেক দূর থেকে লোকজন চলে আসছে কি হয়েছে দেখার জন্য। তো লোকজন মানে আসছে, ওই বৃদ্ধ মহিলার যখন জ্ঞান ফেরা হয়, জ্ঞান ফেরার পরে উনি দেখেন যে সবাই ওনার ঘরের ভিতরে একবার ঢুকছে বের হচ্ছে এবং কি যেন বলা বলি করছে। তখন ওই মহিলাটির কাছে ওই লোকটা বলেন, মানে বিভিন্ন লোকজন বলেন যে তোমার বাড়ির তুমি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছো, তোমার ছেলেটা তোমার বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে, তো এই ঘটনাটা কি। তখন ওই মহিলাটি ডিটেলস সব ঘটনা বলেন যে আমার স্বামীর লোভের কারণে আজকে এই অবস্থা হয়েছে, তা আমার ছেলেও মারা গেছে। পরবর্তীতে ওনার টাকাটা ওই ওনার বাপের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে এসে ওই এতিমখানায় দান করে দেওয়া হয়। রাসেল ভাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ওনার স্বামী এবং সন্তান হারানোর পরে ওই বৃদ্ধ মহিলাটি পাগল হয়ে গিয়েছিলেন, এবং কালোখালি বাজারে উনি অনেকদিন পাগল অবস্থায় ছিলেন, এবং যাকেই দেখতেন তার সামনে হাত পাততেন যে দে আমার আমাকে দে। লোকের মধ্যে কি দিব, বলে যা আমার সব কিছু নিয়ে যা, আমার টাকা পয়সা যা আছে নিয়ে যা, আমার ছেলেকে ফিরিয়ে দে। তো উনি দীর্ঘদিন এইভাবে পাগল অবস্থায় কালো খালিতে ছিলেন এবং উনি মারাও গেছেন।
অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের আপনার ঘটনার জন্য। আমাদের সাথে আমাদের এখানে বেশ কিছু কমেন্ট রয়েছে আমাদের ফেসবুকের পেজে আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে আছেন, এই মুহূর্তে সময় একেবারেই নাই, আমরা 50 শেষ করে অলরেডি, এখন 52 বাজে। আরিফ বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি শিফা রিমঝিম, এছাড়াও নাহিদ নাবিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সাবিলা নূর, এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি তারিকুল ইসলাম, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন আরিফ খান, মোহাম্মদ শাওন আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শান্ত ছেলে সালাউদ্দিন, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন নাবিল রহমান, আবারও লিখেছেন আমাদের সাথে অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে দেখছেন সৈকত হাসান, এছাড়া আমাদের সঙ্গে অ্যাপ দিয়ে শুনছেন তাপস পাল সহ আরও অনেকে। আমাদের যে ফুটির যে আমাদের যে ভূতাথমে যে পেজটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন আরমান আহমেদ আমান আনাম, এছাড়াও নাহিদ হাসান, আর যে রনি পাল, এম বি সাখাওয়াত হোসেন, তৌফিক ইলাহি হাসান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ সুজন সরকার, মিরাজ আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন, নাইমা ইসলাম লাবণী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি হৃদয়ের নাসিফ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রুমেল আহমেদ, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন সৈকত হাসান, অ্যাপ দিয়ে শুনছেন। এই পেজ যারা রয়েছেন তাদেরকে একটু জানিয়ে রাখি যে এই পেজের ওপরেই ডান দিকে আপনারা দেখবেন একটা জায়গা রয়েছে যেখানে লেখা আছে সেন্ড ইমেল, সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু ইমেল পাঠাতে পারেন, অর্থাৎ ফেসবুকে এসেও আপনারা এখান থেকে সরাসরি আমার কাছে ইমেল পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনারা স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনা, যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ সরাসরি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুকের ইনবক্সে না পাঠিয়ে আমাদের যদি ঘটনা ইমেল করে পাঠান তাহলে সেটা বেশি ভালো হয়। এবং আজকের মতো আমরা এখানেই শেষ করতে চাই ভূত এফএম, কথা হবে আবারও আগামী শুক্রবার। আশা করছি আপনারা সবাই পছন্দ করেছেন আজকের আমাদের এই এপিসোডটি। আগামী সপ্তাহে নতুন অতিথি নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি, এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। টাটা।
Exclusively on FusionBD.com.